This track was downloaded from FusionBD.com.
Hot FM, haunted by Airedale.
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর ইতোমধ্যেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ঈদ অলরেডি খুশির বার্তা নিয়ে চলে এসেছে এবং আমরা সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, জানাতেই পারি। এবং আমরা আশা করছি যে আপনারাও সবাই ঈদের খুশি আমাদের সাথে শেয়ার করবেন, এবং আজকের ভূত এফএমটা অবশ্যই অবশ্যই স্পেশাল হবে, কারণ এটা ঈদের স্পেশাল এপিসোড। সো শুরু হয়ে গেল ভূত এফএম ঈদ স্পেশাল এপিসোড হন্টেড বাই এয়ারটেল। আর শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ঈদের পরের যে এপিসোডটা সেটা আমরা জমজমাট একটা এপিসোড করতে চাই, সেজন্য আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার। সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেল পাঠাবেন। আমাদের ইমেল পাঠানোর ঠিকানাটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সবচাইতে সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। এবং ঈদের পরের যে উইকটি, মানে যখন আপনারা মোটামুটি ঈদ কাটিয়ে আসতে শুরু করবেন বা অলরেডি অনেকে চলেও আসবেন, সেই সময় আমরা আরো একটা এপিসোড আপনাদের উপহার দিব, এবং সেটাও স্পেশাল হবে, সেটাই আশা করছি। এবং স্পেশাল করবে কারা? অবভিয়াসলি আপনারা, আপনারা ছাড়া কেউ করতে পারবেন না, কারণ আপনাদের গল্প, আপনাদের পাঠানো ঘটনা নিয়েই ভূত এফএম জমজমাট হয়ে ওঠে প্রতিদিন। এবং আজকেও অবশ্য আজকের এপিসোডের কথাটা একেবারেই ভিন্ন, এবং আজকের এপিসোডে যারা রয়েছেন তারা সবাই কোনো না কোনোভাবে স্পেশাল, সেটা আমরা আরো পরে জানতে পারবো। আজকের এই চমৎকার এপিসোডটি যদি কেউ মিস করে ফেলেন আনফর্চুনেটলি, তাহলে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর আপনি যদি চান ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোডটি আপনাকে মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন জাস্ট একটা SMS এর মাধ্যমে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125, এবং আপনার এই SMS টি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটা আপনার হয়ে যাবে। এই তো ছিল নিয়ম কানুন, চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আরো একবার জানিয়ে দিচ্ছি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি আপনার সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, যারা কোনো না কোনো ভাবে তাদের নিজেদের ক্ষেত্রে বিশেষ কোনো একটা কারণে স্পেশাল, সেটা আপনারা আস্তে আস্তে বুঝতেই পারবেন। তবে তার আগে, অতিথির কাছে যাওয়ার আগে, আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি সবার উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই। অনেকেই ঘটনা পাঠান কিন্তু স্টুডিওতে সরাসরি এসে উপস্থিত হতে পারেন না, কারণ স্টুডিওতে আসা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না। তো তাদের ঘটনাগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে পড়ে শুনিয়ে দিই, সেরকমই একটি ঘটনায় যাচ্ছি। চলুন শুনে আসি একটি ঘটনা, ঠিক যেভাবে আমাকে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি ভালো এবং সব সময় ভালোর তলে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল কাহিনী ভূত এফএম এ শেয়ার করব। আজ ইচ্ছে হলো তাই লিখতে বসলাম। তবে আজ শুধু একটাই ঘটনা বলবো। আপনাকে অনুরোধ করছি আপনি লিসনারদের আমার এক্সপিরিয়েন্সটা পড়ে শোনান। আমার নাম সীমান্ত রায়, ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকেই ঘটনাটি পাঠাচ্ছি। এখন সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্টাফ কোয়ার্টারে থাকতাম, সঙ্গত কারণে আমি এলাকার নামটা উল্লেখ করছি না। আমাদের বাসাটা ছিল বিল্ডিং এর তিনতলায়, আর একই বিল্ডিং এর দ্বিতীয় তলায় থাকত আমারই এক দূরের সম্পর্কের মামা। এই ঘটনাটি মূলত আমার মামা এবং আমার মধ্যেই ঘটে। মূল ঘটনা বলার আগে মামার সম্পর্কে কিছু বিবরণ দেওয়া দরকার, তাহলে আপনাদের ঘটনা বুঝতে সুবিধা হবে। মামা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এমপ্লয়ি, তাদের ফ্ল্যাটে শুধু তারা দুই ভাই বোন থাকত। মামার বয়স ছিল 55 বছর আর ওনার বোনের বয়স ছিল 50 বছরের মতো। শুনতে অবাক লাগলেও তারা কেউ বিয়ে করেননি। স্বাধীনতা যুদ্ধে 25 মার্চ কালো রাত্রে ওনার বাবাকে নির্মম ভাবে হত্যা করা হয় এবং মামা ডান পায়ে গুলিবিদ্ধ হন, যার কারণে মামা শারীরিকভাবে অক্ষম ছিলেন। তারপর কয়েক বছর পর ওনাদের মাও মারা যান। মামা তার বোনকে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার বোন ভাইকে একা ফেলে বিয়ে করবেন না, এটা তার প্রতিজ্ঞার মতো হয়ে দাঁড়ায়। এভাবে এক এক করে অনেকগুলো বছর পার হয়ে যায়, কিন্তু তাদের আর বিয়ে হয় না। এবার আসি মূল ঘটনায়। এটা ছিল 2003 সাল। আমি HSC পরীক্ষা পাস করি, তাই মামার বাসায় মিষ্টি নিয়ে যাই। আমাকে ওনার ছেলের মতোই দেখত, তাই আমাদের আমাকে অনেক আদরও করত। সেদিন উনি আমাকে খুশি হয়ে কিছু টাকা দেন, কিন্তু সেদিন তার বোনের মন খারাপ ছিল, সে কান্না করছিল। পরে উনি আমাকে বলে, তোর মামার কোমর ব্যথা, কিন্তু সে ডাক্তার দেখায় না। মামাকে আমি বললাম যে মামা আপনাকে ডাক্তার দেখাবো, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি মামাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু ওনার কোমরের ব্যথা আর ঠিক হয় না। পরে একজন ডাক্তার ওনাকে MRI করতে বলেন, অ্যাটলিস্ট ওনার রোগ ধরা খায়, অ্যান্ড ইট ওয়াজ বোন ক্যান্সার। ওনার কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ড ছিল, সেটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট স্টেজ অফ ক্যান্সার। ওনার যে মেরুদণ্ড ছিল সেটা ক্যান্সারের জীবাণু এমন ভাবে মানে যেটা হয় সেটা খায়, যে ওনার হাড়ের ভেতর আর কিছু অবশিষ্ট রইল না। সাপের খোলস যেমন, ওনার মেরুদণ্ডটা সেম সেরকম হয়ে গেল, জাস্ট একটা আবরণ আছে আর কিছুই নাই। ডাক্তারের আদেশ মতো তাই মগবাজার এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। ওনার যেহেতু কেউ নাই বোন ছাড়া, সিদ্ধান্ত হলো যে আমাকেই রাতে হসপিটালে থাকতে হবে। আমি রাজি হয়ে গেলাম, যেহেতু আমার এখন কোনো কাজ নেই। মামার রিপোর্ট দেখে ডাক্তার সময় বেঁধে দিলেন যে 1 মাস উনি জীবিত থাকবেন। তারপর আমি ওনার সাথে হসপিটালে থাকা শুরু করি। আসল ভাই কি বলবো, একজন মানুষকে দিনের পর দিন মৃত্যুর দিকে যেতে দেখলে কি পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝানোটা খুবই কঠিন। যাই হোক, এইভাবে 20-22 দিন পার হয়ে গেল, আর আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কয়েকটি রাত নেমে আসলো, যার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। হসপিটালে থাকার এক রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো বই পড়ছি। সে সময় আমার গোয়েন্দা কাহিনী রবিনসন ক্রুশো আরো অ্যাডভেঞ্চার মূলক বই পড়তাম। হঠাৎ দেখি রাত 1টার দিকে মামা কার সাথে যেন কথা বলছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমি মামাকে বেশ কয়েকবার ডাকার পর উনি আমাকে আমার দিকে তাকালেন এবং শান্ত হলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে মামা বেড থেকে উঠতে পারতেন না, ওনার সবকিছু বেডে করতে হতো। পরদিন মামাকে জিজ্ঞেস করলাম কার সাথে কথা বললেন কাল রাতে, উনি কিছুই বলতে পারলেন না, কারণ প্রতিদিন তার স্মৃতিশক্তির লোপ পাচ্ছিল। পরদিন রাতে আমি ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ শুনি কে যেন কান্না করছে। আমি মোবাইলের সময় দেখলাম তখন রাত 2টা বাজে। আমাদের রুমে শুধু একটি ডিম লাইট জ্বলছে, কাঁচা ঘুম ভাঙার কারণে রুমটা পুরো অন্ধকার লাগছিল আমার কাছে। কয়েক সেকেন্ড পর আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন কাঁদছে, এবং সাথে সাথে আমি মামার দিকে তাকালাম, দেখলাম উনিও কাঁদছেন আর কার কাছে যেন ক্ষমা চাচ্ছেন। এই দৃশ্য দেখে আমি ঘাবড়িয়ে যাই এবং ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি মনে মনে ভাবি এই রুমে আমি আর মামা ছাড়া কেউ নাই, আর আমি নিজে ছিটকানি লাগিয়ে ঘুমিয়েছিলাম। মামার শরীরে যে অবস্থা সে কোনোভাবেই দরজা পর্যন্ত যেতে পারবে না দরজা খোলার জন্য, তাহলে কার সাথে কথা বলছিল। আমি সাহস করে আবার চোখ খুলি, এবার যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই দরজার সামনে একটা লম্বা কালো কি যেন দাঁড়িয়ে আছে। আমি ঈশ্বরের নাম জপ করতে থাকি আর ভয়ে মামার শরীর থেকে প্রচুর ঘাম ঝরতে থাকে। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম আর ভাবলাম যাই হোক আজ আর চোখ খুলব না। বেশ কয়েক মিনিট পর কান্নার শব্দ থামল। রাসেল ভাই বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমোতে পারলাম না। পরদিন ভাবলাম আমি আর হসপিটালে থাকবো না, তাই বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ভাবলাম এটা কি ছিল, এটা কি আমার হ্যালুসিনেশন বা অন্য কিছু, নাকি অন্য কিছু। যাই হোক, পরদিন মামার সাথে থাকার জন্য ওনার অফিসের এক কলিগ রাজি হলেন, বাট উনি 1 রাত থাকবেন, এর বেশি উনি থাকতে পারবেন না বলে উনি আগেই জানিয়ে দিয়েছিলেন। তখন আমি আমার সন্দেহ দূর করার জন্য আবার সিদ্ধান্ত নিলাম যে পরদিন থেকে আমি থাকবো। হসপিটালে আমি আবার গেলাম, সেদিন তেমন কিছু ঘটল না। দেন আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এটা আমার হ্যালুসিনেশনই ছিল। যদি তাই হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু তা হয়নি। সামনে আমার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ানক কিছু। পরদিন রাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমি আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম এবং হঠাৎ গভীর রাতে আমার গরম লাগছিল। আমি ঘুমের মধ্যে ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম ফ্যান বন্ধ, প্লাস ডিম লাইটও চলছে না। তখন ভাবলাম কারেন্ট চলে গেছে, কিন্তু আমাদের রুমে মাত্রাতিরিক্ত গরম ছিল যার কারণে আমি উঠে বসলাম। কিছুক্ষণ পর মামা বেডের দিকে তাকালাম এবং দেখলাম মামা বেডে নেই। সাথে সাথে আমার হৃৎপিণ্ড থুক করে উঠল। যেখানে মামা বসতে পারে না সেখানে উনি কোথায় গেল? আমি আমার দুচোখ ভালোভাবে কোচলিয়ে আবার দেখার চেষ্টা করলাম, কিন্তু সেই একই এতই অন্ধকার ছিল যে আমার বেড থেকে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছিল না। তাই আমি একটু সাহস করে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু সামনে গিয়ে দেখি সত্যি বেডে কেউ নেই। তখন আমার হৃদয়ের স্পন্দন আরো বেড়ে যায়, আমি ঘেমে একাকার হয়ে যাই। হঠাৎ দেখি মামা বেডের এক পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রাসেল ভাই, মামার দিকে তাকাতে আমার মনে হলো আমার হৃৎপিণ্ড আমার গলায় এসে আটকেছে। যা দেখলাম তা ছিল এরকম, মামার গায়ে কোনো কাপড় ছিল না আর শরীরের সব শক্তি দিয়ে কাকে যেন উনি মারার চেষ্টা করছিলেন কিন্তু মারতে পারছেন না। আমি ওনার এই অবস্থা দেখে এক লাফে দরজার ওপর ঝাঁপিয়ে পড়ি এবং দরজা খুলে এক দৌড়ে অন ডিউটি নার্সকে ওখানে নার্সের ওখানে চলে যাই। আমি এতই ভয় পাই যে ওনাদের আমি কিছুই বোঝাতে পারলাম না, শুধু বললাম এখনই আমার কেবিনে চলেন প্লিজ। নার্সটি সাথে একটি ওয়ার্ড বয়কে নিয়ে আমার কেবিনে আসলে এসে দেখে রুম পুরো অন্ধকার, অথচ বাইরে সব লাইট চলছে। আমি তখনই খেয়াল করলাম যে হ্যাঁ কারেন্ট তো আছে, শুধু আমাদের রুমে নেই। তারপর ওয়ার্ড বয় তার টর্চ দিয়ে দেখলো মামা উল্টো দিকে ঘুমিয়ে আছে, অর্থাৎ যে দিকে বালিশ সেদিকে উনি পা দিয়ে রেখেছেন আর ওনার কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্ত ছড়ছে। আমি তো ওনাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে গেলাম। তারপর নার্স আর ওয়ার্ড বয় মিলে ওনাকে সোজা করে ওনার মাথায় ব্যান্ডেজ করে দিলেন। নার্সটি বুঝতে পারছিলেন আমি ভয় পেয়েছি, তাই উনি আমাকে বললেন তুমি আমার টেবিলে গিয়ে ফ্যানের নিচে বসো। নার্স 10-15 মিনিট পর আসলো এবং তারপর আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবু বলতো। তখন আমি সব বললাম। উনি সব শুনে বলল মৃত্যুর আগে অনেকে এরকম করে থাকে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। উনি আরো সান্ত্বনামূলক কিছু কথা বলে ওনার কথা শুনে আমার ভয় কিছুটা কমেছে, কিন্তু আমি সারা রাত ওনার সাথেই কথা বলে পার করে দিয়েছি। পরদিন সকালে আমি বাসায় চলে আসি, কারণ সারা রাত আমি থাকি আমার মামার, সারা রাত আমি থাকি আর মামার বোন সারাদিন থাকে, এভাবেই চলছিল হসপিটালে থাকা। পরদিন আমি আবার সন্ধ্যায় হসপিটালে যাই, গিয়ে দেখি আজ মামাকে অন্য রুমে শিফট করা হয়েছে, কারণ হিসেবে বলা হলো ওই রুমে কারেন্টের সমস্যা। এই কথা শুনে আমি অনেক খুশি হলাম, মনে হলো অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। কিন্তু রাসেল ভাই, যে রুমটায় লাশ ঘরের পাশে ছিল সেটা আমাকে বলা হয় নাই। যাই হোক, যেদিন রাতে 11টার দিকে মামা বলল সীমান্ত ওই লোকটাকে জানালার পাশ থেকে, সেদিন রাতে রাত 11টার দিকে মামা বলল যে সীমান্ত ওই লোকটাকে জানালার পাশ থেকে চলে যেতে বলো আর জানালাটা বন্ধ করে দাও। মামার এত পরিষ্কার কথা শুনে আমি তো মহা খুশি, কিন্তু সাথে সাথে খুশি ম্লান হয়ে গেল, কারণ মামা যে জানালা বন্ধ করতে বলল সেটা তো আগে থেকেই বন্ধ, প্লাস পর্দা ফেলা, আর সেখানে তো কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। তখন আমি ভাবলাম মৃত্যুর আগে হয়তো মানুষ আর যমদূত বা এরকম কিছু দেখে যারা প্রাণ নিতে আসে। তখন আমি মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে আমি সবাইকে তাড়িয়ে দিয়েছি, জানালা বন্ধ করে দিয়েছি, আপনি ঘুমিয়ে পড়েন। সে সময় আমি গোয়েন্দা কাহিনী পড়তাম, তাই আমার কিউরিয়াসিটি জাগে যে পৃথিবী থেকে সত্যি ভূত বা এরকম অপশক্তি বলে কিছু আছে সেটা দেখার একটা সুযোগ হয়তো হসপিটালে হয়ে যেতে পারে। তাই রাতে জেগে থাকবো বলে সিদ্ধান্ত নেই, তাই লাইট অফ করে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে থাকি। কিন্তু অনেকক্ষণ কিছু না হওয়ার পর আমার ঘুম এসে পড়ে। মধ্যরাতে আমি আবার মামার কান্নার শব্দ পাই আর আমার মামার দিকে তাকিয়ে দেখি মামা গুমিয়ে গুমিয়ে কাঁদছে এবং ওনার দুটো পা দুটি লোমশ হাত টেনে নিয়ে যাচ্ছে, টেনে প্রায় জানালার কাছে নিয়ে গেছে। তখন আমি সাহস করে বলি কে ওখানে? তখন হাতটা থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার সজোরে মামার দুপা ধরে টেনে বেড থেকে নিচে ফেলে দেয়া হয়। আমি অনেক চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হল না। মনে হচ্ছিল আমার গলার ভেতর কিছু আটকে গেছে। তৎক্ষণাৎ কিছু আমাকে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ি। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি আমার বাসার বিছানায় শুয়ে আছি আর মামা ওনার বিছানায় শুয়েছিলেন, কিন্তু ওনার কথা, আমি আমার বিছানায় শুয়ে আছি আর মামা ওনার বিছানায় শুয়েছিলেন, কিন্তু ওনার কথা বন্ধ হয়ে গেছে। আমি ঠিক করি আমি আর হসপিটালে আসবো না। আমি বাসায় এসে আমি বাসায় আসা মাত্রই মামার বোন ফোন করে আমাকে জানায় যে মামা মারা গেছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে লিসনারদের সাথে শেয়ার করবেন। অনেক চমৎকার একটা ঘটনা এবং আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং এরকম ঘটনা যদি আপনার জীবনেও থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদেরকে জানানোর নিয়মটা তো আপনি জানেনই, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে, এসএমএস এর জন্য টাইপ করতে হবে ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেবে 9840 নাম্বারে। যদি এরকম চমৎকার ঘটনা যদি আপনি আমাদের ইমেল করতে চান তাহলে আপনার অ্যাড্রেসটি জেনে নিন, ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুক্তি ডট এফ এম। ঈদ চলবে, আনন্দ খুশি সব চলবে, কিন্তু ভূত এফ এম এর ঘটনা পাঠানো কিন্তু বন্ধ করা যাবে না এবং সেই ঘটনাগুলো রেগুলো চেক করাও হবে। যাই হোক, আজকে আমি বলেছিলাম যে স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন। তার আগে আরেকবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুটতে চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আরো একবার সবাইকে ঈদ মোবারক। পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথির সাথে, আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হ্যালো লিসেন, আমার নাম কাসার, আমার পেশা ডুম, আমি ডুমে চাকরি করি, আমার বাপদাদার পেশা ডুম, ওনারা ডুমি চাকরি করে।
আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, পরের কথাগুলো আর একটু জোরে বললেই হবে। আপনি তাহলে পেশাগত ভাবেই এই পেশাটি বেছে নিয়েছেন, এবং আপনি বলেছিলেন যে আপনার জীবনে, আপনার শুধু আপনার জীবনে না, আপনার বাবার জীবনে,
আমার বাবার জীবনে এবং আমার জীবনে ঘটেছে
অনেক যাওয়া ঘটনা। তো আমরা কোনটা দিয়ে শুরু করবো?
আমরা বাবারটা দিয়ে শুরু করবো।
আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে সবাই হয়তো জানতে চাইবে যে এই যে রেগুলার আপনারা লাশ নিয়ে যে সমস্ত মানে আপনাদের কাজই তাই,
আমাদের কাজই তাই, আমার লাশ নিয়ে সারাদিন কাটা ছেড়ে
ভয় লাগে না? মানে কোন সময়
আমরা তো ছোট থেকে দেখি আমার বাপদাদারা এই করে, আমরা তো ছোট থেকে যখন দেখছি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে।
আচ্ছা, আসলে কি কখনো কখনো ঝামেলা হয়? তার মানে
ঝামেলা হয় কিন্তু সবার সাথে সবকিছু শেয়ার করি না, মানুষ ভয় পায়।
রাইট, এবং আপনার কি মনে হয় যে আসলে কিছু কিছু মানে যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার মানে আপনি এগুলো বিশ্বাস করেন?
আমি এগুলো অবশ্যই বিশ্বাস করি, কারণ আমার চোখের সামনে ঘটনা ঘটছে। যেমন আমার আব্বা নিজে বলছে, আপনাদের কাছে মিথ্যা কথা বলতে পারেন, আমাদের কাছে মিথ্যা কথা বলতে, আমার বাবা
শুনি ঘটনাটা। আমরা
ঘটনা হলো গিয়ে আমরা আমি ছোট থেকে বড় হয়েছি আপনার মেডিকেলে, মেডিকেলে যে সরকার আমাদের কোয়ার্টার দিয়েছে, কোয়ার্টার থেকে ছোট থেকে বড় হয়েছি, ওখানে থাকি আমরা। তো আমার বাপদাদা সবাই আর কি এই কাজটার সাথে জড়িয়ে আছে। তো আমার ইচ্ছা ছিল না এই কাজে আমি থাকবো, তারপরেও যেহেতু বাবা করে আমার এই রাস্তা বাইচা নিতে হয়েছে। তো বাবা আমার মানে পড়ালেখা করার ইচ্ছা ছিল, পড়ালেখা বেশি একটা করি নাই, 5-6 পর্যন্ত পড়ছি আর কি, আর বাকি সময় বাবার সাথে আর কি সময় দিতাম।
আচ্ছা,
তো বাবার সাথে সময় দিতাম। তো বাবা বলতে চাইতো না, বাবার বললাম একদিন যে বাবা আমার জীবনে তো একটা ঘটনা ঘটছে, তোমার জীবনে কোনো ঘটনা আসেনি? তো বাবা বললো হ আমার কাছে আছে। আমি বললাম কি কি ঘটনা তোমার? তো বাবা বললো যে একদিন একটা ঘটনা, একটা লাশ আসছে, তো লাশটা হলো গিয়ে একটা মেয়ের লাশ, তো মেয়ের লাশ, তো লাশটা তাড়াতাড়ি আর কি পোস্টমর্টেম করে রিপোর্টটা তাড়াতাড়ি দিতে হইব। তো বাবা দুইজন লোক কাজ করতো, দুজনের মধ্যে একজন আবার আসি নাই। তো বাবা চিন্তা করলো ও যেন আসি নাই, তো কাজটা আমার একাই করতে হইব, তো আমি একাই করি, যেহেতু রিপোর্টটা তাড়াতাড়ি দিতে হইব। তো বাবা যেটা ইম্পর্টেন্ট, যে লাশটা ইম্পর্টেন্ট লাশটা আপনার ট্রলিতে রাখা হয়, আর বাদ বাকি যে লাশ থাকে অলরেডি 4-5টা লাশ তো নিচে থাকেই, যেহেতু যেটা দরকার ওটাই আগে দেয়। তো ওই যেটা ইম্পর্টেন্ট লাশটা, ওই লাশটা ছিল একটা মহিলার লাশ, ওই লাশটা আপনার টলের উপরে রাখা আছে। তো বাবা যখন গেল, তো আমাদের বাসায় যেটা বলে আর কি বড় যেটা সার থাকে ব্যাপারী সার বলা হয়, ব্যাপারী সারটা লাল থাকে, ওই লাল সারটা যখন বাবা পড়ছে মানে পর অবস্থায় গেছে, যাওয়ার পরে তো লাশটা দেখে টলের মধ্যে আছে। তো লাশটা যখন দেখলো বাবার কাছে খুব ভয় লাগছে, যে আমি এতদিন ধরে এই কাজ করি কোন সময় আমার ভয় লাগেনি, আজকে আমার হঠাৎ করে ভিতরে কিরকম গাছি শিখতে হচ্ছে।
আগে থেকে উনি কিছু একটা,
হ্যাঁ বুঝতে পারছে, মানে কিছু একটা ওনার হয়েছে আর কি। তো উনি দেখলো যে রাস্তা থেকে ভয় পাইলো, ভয় পাওয়ার পর বাবা চিন্তা করলো আমি তাহলে এই কাজ করি কোনো ব্যাপার না, এটা আমার কাছে চলে। তো বাবা কি করলো, অলরেডি যত যন্ত্রপাতি আছে সবকিছু নিয়ে একটা টেবিলে আছে, একটা টেবিলে রাখলো, আর আপনার যে লাশটা টেবিলে রাখা আছে। তো বাবা ওই অলরেডি কাজ শুরু করলো, শুরু করার পরে কিছু কাজ করছে, করার পরে যখন আরেকটা আপনার কাজ করতে গেছে, ঘুরছে মানে যন্ত্র কি জানি দরকার একটা আনতে গেছে, তখন আপনার কাছে বলে রাখা ভালো যে মানুষ মরার পর কিন্তু হাত পা শক্ত হয়ে যায়, আর যে লাশটা আইছে ওই লাশটা কিন্তু আপনার কিছুক্ষণ হইব আর কি আইছে, মানে মারা গেছে কিছুক্ষণ হইব, যে কারণে হয়তো মরছে, তো হাত পাও সোজা আছে, সোজা হওয়ার কারণে। তো বাবা আবার ঘুরতে মানে বাবার যে সারটা, যে বড় যে সারটা, ওই সারটা আবার টান লাগছে। তো বাবা চিন্তা করলো টান যেহেতু লাগছে মনে হয়তো টলের কাছে মানে আটকাইছে। তো বাবা এটা বাবা যেটা দেখবো বাবা নিজেও কল্পনা করতে পারে যে আমি এই জিনিসটা দেখুন। তো বাবা যখন ঘুরলো, ঘুরার পর দেখে যে মহিলাটা বাবার সারটা এভাবে হাতের মধ্যে মুঠ করে ধরে রাখছে। তো বাবা অনেক টানাটানি করছে ছুটে না। তো বাবা এক পর্যায়ে করলো কি, ওই সারটা বোতাম গুলা খুইলা, ওই সারটা ওইখানে রাখিয়া বাবা দৌড়ায় চলে গেল রেস্টরুমে, আমাদের মর্গের পাশে আবার রেস্টরুম আছে, ওই রেস্টরুমে চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে বাবা করলো কি, দেখে যে 2-3 লোক বসে আছে। তো বাবা ওই মানে হাত পা কাঁপতাছে, তো লোকজনকে বাবা বলতে চাইতেছিল। তো বাবা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বললো যে এরকম আমার সাথে এই ঘটনা ঘটছে, আপনারা বিশ্বাস না করলে আমার সাথে আসেন। তো বাবার নিয়ে বাবা আর 2-3 লোক ওই রুমে গেল, যাওয়ার পরে দেখে আচ্ছা আপনি বললে বিশ্বাস যাবেন এমন একটা ঘটনা দেখে যে বাবার যে শার্টটা বাবা তোর হাতের মধ্যে ঝুলে না রাখে দেখে ওই শার্টটা ওই লাশটার গলার মধ্যে পেঁচানো এমন একটা অবস্থা তো যখন দেখছে দেখার পরে বাবা ওই কাজ আর করে নাই বাবা বন্ধ করে আইসে বসে এটাই ছিল বাবার সাথে ঘটে
আপনার সাথেও একটা ঘটনা ঘটেছিল নিশ্চয়ই সেই ঘটনাটা একটু আমরা শুনে ফেলি তাহলে
হ্যাঁ আমার সাথে ঘটছে আমি কাজ করি প্রায় মনে করেন পাঁচ বছর যাবৎ দুই বছরের মাথায় আমার সাথে যে ঘটনাটা ঘটছে ঘটনাটা হলো গিয়া যে আমাদের যে লাশ যে আসে অ্যাম্বুলেন্সে করে আসে তো আমাদের মর্গে থেকে মানে অ্যাম্বুলেন্সটা একটু দূরে রাখানো হয় মানে ট্রলি দেওয়া জাস্ট নিয়ে আর কি মর্গে
মর্গে যাবো
তো আমরা রীতিমতো দুইজন লোক আর কি আমরা থাকি স্বপ্ন লাস্ট কাটাছেড়া করি তো দুজন লোক আমি আর আরেকজন আছে তো ওই আর আমি নিয়ে ওই অ্যাম্বুলেন্সের জন্য আসলো আসার পরে এই লাশের কাছে গেছি যার পরে লাশটা ওই যে ড্রাইভিং যে করে যে চালায় তো উনি আবার ছিল না উনি আবার যে কোনো কারণবশত বাইরে চলে গেছে তো যাওয়ার পরে তো আমরা গেছি দুজন মিলা ওই লাশটা রিলা টলিতে আপনার উঠাইছি
আচ্ছা
টলিতে ওঠানোর পরে তো টলিতে ধাক্কায় ধাক্কায় নিতাছি নেওয়ার পরে তো একটা জিনিস নিলে কিন্তু বার যে লাগে এটা বুঝাই যায় যেহেতু সাধারণ বার যে লাগতেছে আমি বুঝাচ্ছি যে লাশ আছে তো আমি এদিক সেদিক তাকিয়ে রাখছি যে আমার লগের যে লোকটা আছে ও আবার কি করে সামনের দিকে আগে আগে চলে গেছে আগে যে চলে গেছে পরে আমি একাই কিন্তু ধাক্কা দিয়েছি এটা ধাক্কানোর পরে এক পর্যায়ে দেখা গেলো যে আমার যখন মগে কাছাকাছি গেলাম যখন আমার চোখটা যখন ওই টলির কাছে গেলো দেখলাম যে লাশটা নাই তা আমি বললাম আমি আবার বন্ধু লাগিয়েছি এই বেটা লাশ কই এবার লাশ না দুজন মিনিট আনা উঠাইছি লাশ তো নাই গা তা আমি কোন জায়গায় পড়ছে লাশ তো পড়লে তো মাটিতে পড়লে তোর তো পায়ের মধ্যে তো বাঁচবো হ্যাঁ কই গেল লাশ তো আয় একটু খুঁজে দেখি তো আমরা টলি নিয়ে খালি টলি নিয়ে আবার খুঁজতেছি লাশটা কই পড়লো তো দেখলাম লাশটা কোথাও নাই তা আমরা কি করলাম আবার ওই ফেরত গেলাম আপনার ইয়ের মধ্যে ওই অ্যাম্বুলেন্স আমি ফেরত দিলাম যার পরে দেখি অ্যাম্বুলেন্সের সামনেই ওই লাশটা রাখা ভিতরেই রাখা আর কি তো ওই যে অ্যাম্বুলেন্সে যে ড্রাইভিং করে ওই লোক কিন্তু জানে না এইসব কোনো ঘটনা
ওই লোক কিছুই জানে না
উনি কিছু জানে উনি তো ছিলই না জায়গা মতো
আচ্ছা আচ্ছা আচ্ছা
উনি কিছু জানে না তো ওনার যদি এখানে ওই সময় কথাটা বলি উনি কিন্তু খুব ভয় পাইব যেহেতু আমরা লাশ নিয়ে কাটা ছেড়ে এগুলো করি আমাদের অভ্যাস আছে ওনাদের তো কোনো অভ্যাস নেই তো উনি কি করছে কিছু জানে না তো উনি বললো যে মামা লাশ নিয়ে যান না আমি বললাম হ্যাঁ মামা লাশ তো লিখে যাইছি আমরা তো আমরা দুইজন শুধু এই ঘটনাটা জানি যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে তো আমরা দেখি লাশটা আবার সেরকম করে আগের মতো করে লাশটা নিলাম নেওয়ার পরে আমরা নিয়ে গেলাম তো দুজন ভিতরে খুব ভয় তো আমরা ওই দিন রাত্রে আর আমরা কাজ করলাম না কারণ আমাদের একই চিন্তা যে আমি এতদিন যাবৎ কাজ করি কোনো সময় কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই আজকে এটা কি ঘটলো সারা রাত আমার ঘুমানে লাশটা ওই বাবাই রেখা আমরা চলে আসছি আসার পরে তারপর আমরা আমি এখন পর্যন্তটা ব্যাখ্যা খুঁজে পাইনি যে আমি কি দেখলাম
কি দেখলেন আপনি আচ্ছা তাহলে তো মানে বুঝতেই পারছি যে ব্যাপারটা আপনার সাথেও ঘটেছে এবং শুধু আপনার বাবার যে ঘটনাটা শুনলাম আমরা সেটাই না আপনার জীবনেও ঘটেছে হয়তো দেখা যায় যে অনেকের জীবনে হয়তো এরকম ঘটনা ঘটে যারা আপনারা এই পেশার সাথে যুক্ত তো এমনিতে ঈদের শুভেচ্ছা আপনাকে এবং আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক আর সেই সাথে এই যে আমরা ভূত এফএম এ বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করি এবং আপনারা আপনিও বললেন যে আপনি আসলে বিশ্বাস করেন বিশ্বাস করেন তো আপনার কিছু বলার আছে আপনার আপনি যেহেতু নিজে অভিজ্ঞতা অর্জন করেছেন বা আপনি আপনি নিজে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে
মানে আমার বলার আছে যারা এই জিনিসগুলো দেখছে তারাই বিশ্বাস করবে অথচ যারা দেখে নাই ওনাদের কোনো বিশ্বাস করা যাবে না আমি যেহেতু নিজে এটা দেখছি বাবার মুখ থেকে শুনছি আমি বিশ্বাস করি অনেক নিসেলার আছে যারা শুনে অনেকে মনে করে যে এটা ভাবতাবাজি বা এটা বানিয়ে বলে আসলে সেটা কিন্তু না আমরা এখানে আমি যে এখানে আসছি এটা সাদ বাই রিকোয়েস্ট আমি আসছি কারণ এইসব ঘটনা আমরা কাউকে বলি না যেহেতু এটা পার্সোনাল ঘটনা কিন্তু বললে অনেকে মেডিকেলে যায় আবার অনেকে এই ভয়ে যেতে চাইবো না মেডিকেলে এই কারণে আমরা কাউরে বলি না আমাদের ব্যাপারটা আমাদের ভিতরে রাখি সাতবার রিকোয়েস্টে আমরা এই কথাটা বলছি তো যার সাথে ঘটবো উনি বিশ্বাস করবো আর যার সাথে না ঘটবো উনাকে সারাদিন বেলাটা বোঝালে বুঝবো না
সেটাই আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমি জানি আপনি যেটা বলছিলেন যে আপনার আসার একেবারেই ইচ্ছা ছিল না আমরা অনেক মানে অনেক এবং আপনি অনেক সময় নিয়েছেন আপনি অনেকদিন ভাবতেই সময়
নিয়েছেন
তো আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে ঈদ আপনার জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসুক এবং এরকম কোন ঘটনা আপনি যেন ফেস করতে না হয় এবং যদি কোনদিন কোন ঘটনা ঘটে তাহলে অবশ্যই আরো একবার আপনাকে কষ্ট করে আমাদের এখানে আসতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ শুনলাম আপনার এতক্ষণ ধরে যে ঘটনাগুলো শুনলাম সেই ঘটনাগুলো শুনে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে ভূত এফএম জমে গেছে এবং আপনারাও যদি আমাদের সাথে আপনারা অনেক SMS পাঠাচ্ছেন এবং সেই SMS এর মধ্যে আপনারাও শেয়ার করছেন যে অনেকের কাছে ভালো লাগছে তো যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে তারা আমাদের সাথেই থাকুন আরো অনেক অনেক সব ঘটনা আছে আমাদের সাথে আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকে যাওয়ার আগে বলে দিই আমাদের SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আর যারা আমাদের সাথে ইমেইলের মাধ্যমে ঘটনা শেয়ার করতে চান তাদেরকে ইমেইল আর ডিস্ট্রিক্ট জানিয়ে দিচ্ছি bhutfm@radiofurti.fm। ঈদের মধ্যে আপনাদের আপনারা অনেক আনন্দ করবেন, আমি থাকবো অনেক আশা নিয়ে থাকবো আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা পাওয়ার। এবং আপনারা অনেকেই এই মুহূর্তে আমি প্রতিদিনই বলি যে অনেকেই দেশের বাড়িতে যাচ্ছেন এবং সেখানে যারা সিনিয়ররা রয়েছেন এই মুহূর্তে আছেন আপনারা তার সেই জায়গায়, এবং যারা সিনিয়ররা রয়েছেন তাদের কাছে হয়তো এরকম কোন একটা সন্ধ্যায় জমজমাট সব ঘটনা শুনতেও বসেছেন, সেই ঘটনাগুলো একেবারেই ভুলে যাবেন না, আমাদের সাথে শেয়ার করবেন এবং কোনো একদিন হয়তো আপনিও ভূত এফ এম এ মানে চলে আসবেন এবং সবার সাথে সেই ঘটনাগুলো নিয়ে আলাপ করতে পারবেন। যাই হোক, চলে আছে একটা ব্রেকে, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Mood FM, haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আর আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সেই জন্যই আজকে ভূত এফ এম আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের, আমি আসলে মানে কথা হারিয়ে ফেলছি বারবার করে, আমি অনেক বড় ফ্যান যে মানুষটি, যার গান শুধু না যাকে মানুষ হিসেবে তিনি যা করেন তাই আমাদের সবার ভালো লাগে, এরকম একজন মানুষ আমাদের সামনে বসে আছেন, আমার সামনে বসে আছেন। আমরা রেডিও যেহেতু দেখা সম্ভব না কিন্তু একটু পরে ফিল করতে পারবেন যখন গলাটা শুনতে পারবেন, আমাদের সাথে বসে আছেন এই মুহূর্তে মাকসুদ ভাই। মাকসুদ ভাই, আপনাকে অনেক অনেক
অনেক
আমার আসলে আমাদের সবারই অনেক বেশি ইচ্ছা ছিল আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। প্রথমত আমি দেখেছি যে আপনি, আমরা সবাই জানি যে শুধু গানের বাইরেও আপনার পড়াশোনার ব্যাপারে বিরাট একটা ব্যাপার আছে, তো এই যে এই সমস্ত ব্যাপারে কোনো সময় কি আপনার ইচ্ছে করেছে কিনা বা কোনো সময় পড়েছেন কিনা বা জেনেছেন জানতে ইচ্ছে করেছে কিনা, প্যারানর্মাল ওয়ার্ল্ড বা আর একটা কোনো ওয়ার্ল্ড থাকতে পারে?
আসলে যদি সত্যিকার অর্থ বলো এটি কিন্তু আমার বেঁচে থাকার আমার জীবনের এই একটি পথ, সেটা হলো যে আমরা মানুষ হিসেবে আমরা যা কিছু চোখে দেখি, কানে শুনি, আমাদের পাঁচটি ইন্দ্রিয়, চোখে দেখা মানে নাক কান ঠোঁট মুখ এবং এছাড়া আরেকটি ইন্দ্রিয় আছে সেটা টাচ, আমরা অনুভব ধরতে পারি, বুঝতে পারি, ধরলে বুঝতে পারি কেন এটা কি একটা সেলফোন নাকি এটা একটা বটল নাকি এটা কোনো অস্ত্র, এই পাঁচটা সেন্স। তো এছাড়া কিন্তু একটা ষষ্ঠীয় ইন্দ্রিয় কিন্তু আছে, সেটা আমরা কেবলই অনুভব করতে পারবো, কিন্তু ষষ্ঠীয় ইন্দ্রিয় বা সিক্স সেন্স আমাদের অনেক কিছু বলে দেয়। এবং আমাদের সঙ্গীত জগতে আমাদের কিন্তু পুরো বিষয়টাই কিন্তু ষষ্ঠীয় ইন্দ্রিয় নেই, কারণ আমরা যেটা করি একটি গান, সেই ফর ইনস্টেন্স একটি গান, কারণ শুধু আমি জানি যে এটার এই এই সবার মাথায় কিন্তু একটা কল্পনার চিত্র তৈরি হয়, এটা দুঃখের গান না, আমার কাছে হয়তো আমি যে চিত্র তৈরি করেছি তার সাথে হয়তো তোমার মিলবে না, আবার তোমার সাথে যেটা তোমার কাছে যেটা একরকম মনে হচ্ছে সেটা কিন্তু আরেকজনের কাছে আরেক রকম মনে হয়, আবার দেখা গেল যে ভিডিও যেটা তৈরি হলো সেটা আরেক ডিমেনশন নিয়ে গেছে। তো ষষ্ঠীয় ইন্দ্রিয়র বিষয়টাই, এবার যদি আমি বলি ষষ্ঠীয় ইন্দ্রিয় খেলাটাই হলো সঙ্গীত, তাহলে কিন্তু আমরাই সঙ্গীত যারা করি আমরাই কিন্তু প্যারানর্মাল জগতে বাস করি। তো এটা নিয়ে আসলে কনসিয়াসলি যে একটা অদ্ভুত কিছু জিনিস, কিন্তু খেয়াল করো যে অদ্ভুত বললাম, আমরা যখনই খুব নিজের কাছে খুব একটা ভালো লাগে তখন কিন্তু বলে ফেলি যে অদ্ভুত
অদ্ভুত,
মানে এটা অকল্পনীয় একটা জিনিস
এবং এটা ঠিক নর্মাল না,
এটা নর্মাল না, বা যে কোনো একজন লোক খুব একটা আমাদের সাথে ব্যবহারে যেটা বলে প্যারা নিল, আমরা বললাম যে কি আশ্চর্য একটা প্যারা নিল, অদ্ভুত। হ্যাঁ, বা কেউ একটা খুব ভালো একটা কাজ করলো, অদ্ভুত সুন্দর, কিন্তু ভোটটা কিন্তু থাকবেই। হ্যাঁ, অর্থাৎ আমার মনে হয় যে এই এই জগৎটি আমরা অস্বীকার করতে পারি না, কারণ মানুষ যা কিছু করে তার মস্তিষ্ক দ্বারাই কিন্তু সৃষ্টি, একটা কনস্ট্রাক্ট, সে একটা মানে সে যে কোনো একটা সে একটা স্থাপনা করে, এবং মানুষ যা চিন্তা করে মানুষের কিন্তু সেই জিনিস করাও সম্ভব, আর মানুষের কল্পনায় যা আসে এটা একেবারে যে ভুল সেটাও কিন্তু না। আমি মনে করি যে প্যারানর্মাল বা অ্যাবনর্মাল কিছু না, এটা এটা একেবারেই নর্মাল, আমাদের ষষ্ঠী ইন্দ্রিয়কে স্বীকৃতি দেওয়াটাই হলো পুরো বিষয়টা।
আর মাসুদ ভাই, আমাদের আরেকটা জিনিস জানার খুব ইচ্ছে যে আপনার কাছে, মানে একদম আপনার মতো করে যদি বলতেন যে ভয় জিনিসটা আসলে কি, আপনার কাছে কি মনে হয়?
ভয় মূলত আমার হিসাবে কিন্তু দুই তিন রকমের ভয় আছে, কিন্তু এর বাইরে কিন্তু আসলে কোনো ভয় নেই। একটি প্রথম যেটি সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় ভয় যেটা সবারই ভিতরে কাজ করে কম বেশি, হলো মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়টা আসলে কোনো অর্থ হয় না, কেন এই ভয়টা আমার ছিল। ওই বাউলদের সাথে যেহেতু অনেক সময় কাটিয়েছি জীবনে, এক বাউল আমাকে ঠিক এই পয়েন্টে ধরতে পেরেছিলাম, যে কোনো বিষয় একটা খুব ভয় পেয়ে গেছিলাম, তো উনি আমার এই ভয়টা কাটিয়ে দিলেন। বললো যে তুই আসছিস কোথা থেকে, তুই কি জানিস? না। তো যাবি কোথায়, এটা নিয়ে এত চিন্তা কেন, এটা নিয়ে ভয় কেন? আসার সময় তো ভয় ছিল না, যাওয়ার সময় কেন ভয় থাকবে? তো এই একটা সিম্পল মেসেজ একটা গ্রামের একটা বাউলের কাছ থেকে পেয়ে কিন্তু আমার অন্তত মৃত্যুর ভয়টা কেটে গেছে। কারণ এই মৃত্যুর ভয়টা হলো সবচেয়ে প্রাথমিক ভয়। দ্বিতীয় ভয়টা হলো যে সম্মান হারানোর ভয়, যে আমাদের একটি সব কম বেশি সম্মান আছে, যে প্রতিটি মানুষ কিন্তু সম্মান পাওয়ার অধিকারী, সেই সম্মানের জায়গায় যদি একটু ঘষা লাগে, দাগ লাগে, হ্যাঁ কোনো একটা স্ক্যান্ডেল হয় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন সেই সম্মান হারানোর ভয় কিন্তু মানুষ সবসময় কাজ করে, যে একটা কাজ করলাম ইস এটা না করলেই পারতাম, ইস বিচ্যুতি হয়ে গেল, এই যে বিষয়টা। আরেকটি হলো যে মানুষের যেটা আমরা আরবি ভাষায় বলি রিজিক, মানে যেটা আমাদের আমাদের আমরা কি করে চলবো, আগামীকাল আমাদের দিনটা কেমন যাবে, আমাদের পকেটের একটু ফুটা পয়সাও নেই, কি করে চলবো। তো এই তিনটাই কিন্তু মূলত ভয়। এই তিনটা ভয়ের ভিতরে প্রথম ভয়টি হলো যে মৃত্যুর ভয়, সেটা কোনো ভয় না। আর মানে ঈশ্বর মোটামুটি মানুষকে তিনটি জিনিস, মানে ইজ অ্যাক্ট অফ গড, ঈশ্বরের মাত্র তিনটি কর্ম। একটি হলো হায়াত, আমাদের কতদিন কিভাবে বাঁচবো, কোন দিন কোন সময় আমাদের জন্ম, কোন সময় মারা যাব, মৌত এটা আমরা জানি না, ঈশ্বরের হাতে। এবং তৃতীয়টা হলো রিজিক, আমরা আগামী দিনটা, আমি কোটিপতিও হতে পারি কিন্তু এমন কোনো গ্যারান্টি নাই যে আগামীকাল আমি না খেয়ে মরবো না, হ্যাঁ বা আমি না খেয়ে মারা যাচ্ছি, কিন্তু এমন কোনো গ্যারান্টি নেই যে আগামীকাল আমার সামনে এক প্লেট পোলাও বিরিয়ানি এসে হাজির হবে না। তো এই তিনটা বিষয়ে কিন্তু মানুষের মূলত ভয়। এবং আরেকটা হলো যে ভয় পাওয়ার,
ভয় পাওয়ার ভয়, এরকম কোনো ভয় কি কখনো পেয়েছেন? যে আমরা যেটা বলি, মানে আমরা অদৃশ্য যে যা কিছু আছে সেটা যে আমরা ভয় পাই, সেটা আমরা জিন বলি বা ভূত বলি বা যাই বলি না কেন, অন্য কোনো পৃথিবী থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসা কিছু, বা মৃত্যুর পরে কেউ হয়তো মৃত্যুর ওপারে চলে গেছে, সেখান থেকে যদি আবার সে কোনো সময় এসে দেখা দেয়, তখন যে ভয়টা আমরা পাই, এরকম কোনো ভয় কি কখনো কোনোদিন আপনি পেয়েছেন? বা এরকম
পরীক্ষার কিন্তু সবারই ভয়, পরীক্ষা যখনই হয়, কিন্তু এমন কোন লোক কি টেনশন আছে, মাকসুদ ভাই আমার খুব চিন্তায় পড়ে গেলাম, ভয় লাগতেছে, ফেল করবো, এই যে বিষয়টা, এটা এটা অর্থ কি না, যত প্রিপারেশনই নিই না কেন কি প্রশ্ন আসে তা তো জানি না, আর আসলে পরে আমি ঠিক মতো উত্তর দিতে পারবো কিনা, এই যে ভয়, মানে ভয়ের ভয়ের ভয় এটা। আর একটা ভয় হচ্ছে যে হঠাৎ করে আমি হেঁটে যাচ্ছি, হরতালের দিন আমি কোনো কিছু আশাই করিনি, ঈশ্বরে ধুম করে একটা পাশে বোম ফুটলো। এখন সেরকম বোম আমার আমি টেলিভিশনে অনেক দেখেছি, আমি লোকমুখে শুনেছি, আমি শুনেছি হাত পা ছুটে যায়, অনেক মানুষ মারা যায়, কিন্তু আমার একেবারে কাছে একটা বোমা ফাটলো, আমার কিছুই হলো না, কিন্তু ওই যে একটা কাঁপুনি শুরু হবে এবং সে একটা ট্রমাটাইজড মানুষ হয়ে যায়, এর মূল কারণটা আমার সেই মানসিক প্রস্তুতি ছিল না আমি এমন একটা ঘটনা ঘটতে পারে। আবার হয়তো রিক্সা দিয়ে যাচ্ছি, বেহেটে যাচ্ছি, পট করে একটা লোক আমাকে চিন্তাই করলো, আমি জানি না চিন্তার অভিজ্ঞতা তোমার আছে কিনা। এক জীবনে এক মানুষের জন্য কারো পক্ষে সকল প্রশ্নের উত্তর পাওয়া অসম্ভব বিষয়। তো এরকম আমার একটা প্রথম যে ঘটনাটি ঘটে, এই জিনভূতের ঘটনা, সেটা হলো 71 সনে। এবং অবাক হওয়া, এই তোমাদের স্টুডিও থেকে খুব বেশি দূরে না, খুব কাছে। এখন 71-এর বিষয়ে কিন্তু আমি যুদ্ধ টুদ্ধ এইগুলোতে যাব না, তখন অনেক কিছুই ঘটছে দেশে, আর আমার বয়স তখন অনেক ছোট, আমার 13.5 বছর বয়স হবে, তো আমার বয়সটা খুব বেশি ছিল না। তো যে কোনো কারণেই হোক, আমি আমাকে আসতে হয়েছিল কলাবাগান থেকে এই গুলশান তোমাদের 2 নম্বর মার্কেটে। তখন কিন্তু এত বাড়িঘরও ছিল না, এই বিল্ডিংও ছিল না, মানে মোট কথা তোমার এই কামাল আতাতুর্ক এভিনিউ ঢুকলি পরে মনটা খাঁকা হয়ে যেত, চারপাশে একেবারে ফাঁকা। আর এই এদিকে আসার অর্থ হইল যে তুমি মানে অনেক দূরে, ঢাকা শহর থেকে তুমি অনেক দূরে। উত্তরাতত্র তখন কিন্তু তৈরি হয়নি, বাড্ডা একটি গ্রাম ছিল, মুক্তিযোদ্ধারা কিন্তু বাড্ডাতে এসেছিল প্রথম, গ্রাম ছিল কেমন। প্রাণ যে কোনো কারণে আসছে দুপুরের পরে বারোটা কি বারোটা কিংবা একটা হবে। আমি এই যে কামালাতকে ঢুকলাম, খাখা দুই একটা কুকুর মানুষ দুই একজনকে দেখা যায়, গাড়িও নাই কিন্তু সবকিছু খোলা। এটা তোমার ধরো মে জুন মাস এরকম হবে দুপুর বেলায়, কেন আমাকে সাইক্লোন একটু দেশের অবস্থা মানে তখন মানে মুক্তিবাহিনী তখন আক্রমণ শুরু করেনি, হ্যাঁ তো পাকিস্তানিদের একটু আক্রোশ তো কমেছে, কিন্তু তারপর একটা রিস্ক থেকে যায়, কিন্তু তারপরও লোকজন বাজারে যাওয়া আসা এইভাবে ছিল। সেই সুবাদেই আমি এক আত্মীয় বাসায় এসেছিলাম গুলশানে, সেখান থেকে আমি গেলাম আত্মীয়র একটা সাইকেল নিয়ে যে আমি একটু যাই একটু বাজারে, কি একটা যেন আমার কেনার দরকার ছিল বা মাই অসম্ভবত পাঠিয়েছিল ওটা কিনে নিয়ে, তো সাইকেল করে আমি যাচ্ছি। এই যে তোমার ব্রিজটা আছে এই কামালাতুর্ক অ্যাভিনিউ, বাঁ পাশে কতগুলো গভর্নমেন্ট কোয়ার্টার আছে খেয়াল করো, একটু দূরে মাঠের উপরে ওই কটা কোয়ার্টার নিয়েছিল আর কিচ্ছু ছিল না। আর এই ব্রিজটা কিন্তু বেশ খানিকটা উঠতে কিন্তু বেশ বেগ পেত, রাস্তার নিচে ছিল। আমি সাইকেলটা চালিয়ে ব্রিজের কাছে উঠছি আর কি, সেই সময় একদম স্পষ্ট এই ছেলে শোনো, সেই মুহূর্তে আমি ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু আমি মনে করছি যে কোনো মহিলা হয়তো আমাকে ডেকেছে। আমি না ঠিক মানে প্রথম রিয়াকশনটা ছিল এটা কি শুনলো, কে ডাকে, কোনো বিল্ডিং থেকে আমাকে কেউ ডাকলে, আমাকে চিন কোনো পরিচিত লোক কিনা। আমি না সাইকেলটা থামিয়ে আমি নামলাম, পরের মুহূর্তে আমার দুটো জিনিস মাথায় কিন্তু খেয়াল হলো, যে একটা হলো তখন শুনছি যে মহিলাদের ধরে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে, কোনো আটকানো, আমাকে কেউ কোনো হেল্প করার জন্য কিছু বলছে কিনা। আমি না আশপাশে দেখি কোনো বাড়িঘর নেই, আর যেখানে থেকে ওই বিল্ডিংটা আছে যেখানে আছে সেইখানে থেকে আওয়াজ এত স্পষ্ট, মানে যে আমাকে ডেকেছে তার সে আমাকে তিন থেকে চার ফিটের ভিতরেই থাকতো, কিন্তু আমি স্পষ্ট এই ছেলে শোনো। আমি না তখনও কিন্তু বিষয়টা কি বুঝে উঠতে, এখন এটা দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে হবে, একেবারে খরা দুপুর গরম আমি ঘামছি, তারপরে আমি একটু ভয় পাওয়া শুরু করলাম এটা কি হচ্ছে। দিনের বেলা তো আমি তো ওরকম কেয়ার করিনি, তারপর আমি করলাম কি ওই সাইকেলের এটা রেডি করছি যে চেনটাকে ইজি করলাম, আবার উঠবো সাইকেলের উপরে আগের দিনের সাইকেলের থোড়া। আমি আরেকবার বাঁ দিকে তাকালাম বিল্ডিং এর দিকে, ওদিকে কিছু নেই, ডান দিকে এখন অনেক কিছু হয়ে গেছে, দিকে লেখতে হয়ে কোথাও তো অনেক ফাঁকা, ইনফ্যাক্ট তোমার এক নম্বর গুলশানও দেখা যায় এত ফাঁকা। আমি ডান দিকে যখন ঢুকছি আমার ঠিক কানের পিছনে স্পষ্ট শুনলাম হ্যাঁ তুমি,
ও
মানে আমাকেই বলা হচ্ছে। এর পরে মুহূর্তে আসল আমার ওই সাইকেলে উঠে আমি যে মানে ছুটলাম ব্যাক টু, আমি আর ওই বাজারটা তার যাইনি, এখন সরাসরি মায়ের কাছে গিয়ে। এবং যেটা হয় এই ধরনের ঘটনাতে পরবর্তী শুনে সেটা নাকি কিছুটা সত্য, আমার কেঁপে কেঁপে জ্বর উঠেছিল এবং সেই জ্বর কিন্তু তিন দিন লেগেছিল আমার সারতে, মানে কোন রকমই সেই জ্বরটা মানে কেমন মানে কোনো আমি বুঝতে পারবো না, আর মাকেই শুধু বলতে পারলাম। তো মা একটু ধার্মিক ছিল, ওসব দোয়া টোয়া করে উটু দিল, বলে বাবা এইসব চিন্তা করিস না, হতে পারে হতে পারে এরকম বিষয়। তো এটি হলো আমি প্রথম একটি ঘটনা শুনেছি। এবং জিনের বিষয়টা হচ্ছে কি, জিনের বয়স কিন্তু অনেক বেশি হয়, জিনের বয়স কিন্তু হাজার বছরের উপরে হয়। আরেকটি গল্প হলো আমার এক চাচা তার স্বামীর গল্প, তো জিনের এক প্রায় স্বভাব কি সে বাচ্চা জিন যদি হয় তার বয়স একশো বছরের উপরে, কিন্তু বাচ্চা
আচ্ছা
মানুষের বয়স যদি একশো বছর সে বুড়ো, জিনের বয়স একশো বছর সে বাচ্চা জিন, সে হাজার বছরের উপরেও আছে। তো আমার চাচা আমার বাবা তখন ছোট, বাবাই আর কি তখন বড়, ওই বারো এগারো বারো বছর বয়স, সবাই খেলছে সন্ধ্যার দিকে, ঠিক সন্ধ্যার এটা আসামের খেলছে। আরেক চাচা ওনার খুবই কিউট, খুবই কিউট, পাঁচ ছয় বছর বয়সের নাদুস নুদুস, তাকে সবাই আদর করে। তো সবাই খেলছে, হঠাৎ করে সে চিৎকার আমাকে মারলো, আমাকে কে মারলো কে মারলো সে চিৎকার। এখন বাবা যেহেতু সবার বড়, বাবা ছুটেছে যে কে, ওখানে আশপাশে কিছু নেপালি ছেলে পেলে আছে খুব দুষ্ট, ওরা আবার থাপ্পড় টাপ্পড় মানে আশপাশে কেউ নেই, ওকে যখন গেছে সে এখন রীতিমতো ছটফট করছে, আমাকে মারছে আমাকে মারছে, বলে কোথায় মারছে বলে মুখে মারছে, মুখে কোনো কিছুই দাগ কি হলো এমন হবে না বাবা, মানে সে চিৎকার করে কাঁদছে, সব লোকজন আসছে পরে চাচাকে যখন ছোট থেকে নিয়ে গেল রুমে, দেখে কি ঠিক এই চোখের উপর থেকে শুরু করে গাল নিচ পর্যন্ত এত মোটা একটা আঙুলের দাগ, কালো হয়ে গেছে,
কালো হয়ে গেছে।
তখন একজন আশপাশের খুব বড় মাপের একজন আলেম যিনি সব বুঝতেন তাকে ডাকা হলো, উনি একটু হাসলেন, হেসে বললো যে একটু আগরবাতি কিছু না হয়ে যাবে, বিষয়টা কিরে বুঝে বলে বাচ্চা একটা যাচ্ছিল আরেক বাচ্চাকে গালে একটু আদর করে দিয়ে গেল, আদরের ঠেলায় মানে এত বড় একটা
কালো দাগ পড়ে গেল,
এগুলো তো আমরা ইজিলি এক্সপ্লেইন করতে পারবো না, ইট ইজ দেয়ার। তো পার্সোনালি এছাড়া কিন্তু অনেক অনেক কিছু হতে পারে, আমরা একটা হ্যালুসিনেশন কাজ করতে পারি, একা আছি আমরা রুমে রাত জেগে কাজ করছি, হঠাৎ করে এটা আওয়াজ, এর আওয়াজটা হতে পারে অনেক দূরে কিন্তু মনে হলো এই ঘরের কাছে এই কাপড়ই শুরু হয়ে গেল, এটা কি। কিন্তু ষষ্ঠীয় ইন্দ্রিয় যাদের শক্ত তারা কিন্তু প্যারানর্মাল সিচুয়েশন গুলো একটু ইজিলি বুঝতে পারে, আমার ধারণা আমার সিক্স সেন্স খুবই স্ট্রং, আমি অনেক কিছু অনুধাবন করতে পারি আর মানুষের বোঝার আগে সেটা আমি কি করে কাটিয়ে উঠি সেটা বুঝি, অনেক ঘটনা ঘটেছে এরকম আমার জীবনে।
আমরা ছোট্ট ব্রেক নিয়ে আসবো মাকসুদ ভাই, তারপরে আবারও আসছি, আমরা চলে আসি একটা ব্রেকে, আপনারা আমাদের সাথে থাকুন। আর জানেন নিশ্চয়ই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে, আমাদের সাথে কমিউনিকেট করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি জাস্ট একটু পরে।
ফুর্তি, দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম FusionBD.com।
সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমাদের সাথে রয়েছেন আজকে মাকসুদ ভাই, আমরা জমজমাট আড্ডা দিচ্ছি এবং অনেক কথা বলছি, ভূত এফএম এ এরকম ধরনের কথাবার্তা খুব কমই হয়েছে এবং আজকে আপনারা নিশ্চয়ই সবাই অনেক বেশি এনজয় করছেন। আমি এই মুহূর্তে মাকসুদ ভাই আপনাকে, আচ্ছা আগে আরেকবার আপনাকে জানাই এই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর মাকসুদ ভাই একটা জিনিস, সেটা হচ্ছে সবার জন্য আমি একটা সাজেশন চাইবো আপনার কাছে, অনেকেই দেখা যায় যে খুব হঠাৎ করে এরকম পরিস্থিতি, আপনি বলছিলেন যে হ্যালুসিনেশন হোক বা যে কোনো কারণেই হোক না কেন, হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আপনি হলে কি করতেন বা আপনার কি সাজেশন যে কেউ যদি এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি হয়ে যায় বা ফেস করতেই হয় তখন কি করবে ইনস্ট্যান্টলি?
আমার আমার মনে হয় যে প্রথম জিনিসটা হয় এই ধরনের সিচুয়েশনটা প্যানিক সৃষ্টি, নিজের ভিতরে খুব মানে ভয় থেকে মানুষের প্যানিক করে, হ্যাঁ, এবং প্যানিকটা যে কোনো কারণে হতে পারে, ওই যে বললাম পরীক্ষার খাতা কমন প্রশ্ন করে একটা প্যানিক শুরু, আসলে কিছুক্ষণ চিন্তা করলে দেখা যায় আসলে এটা অত কমপ্লিকেটেড কিছু না।
এই জায়গাটা খুব ভালো লেগেছে, আপনি বলেছেন যে না জানা থেকে ভয়, মানে এটা
তো আমি আমি একটা সিম্পল সাজেশন দিতে পারি যে এই ধরনের ঘটনা যদি কেউ ফেস করে, ফার্স্ট এন্ড ফরমোস্ট নিজের বিয়ারিং মানে আমি কোথায় আছি সেটাকে আগে একটু রিকনফার্ম করতে, যে একটা হলো যে পা মাটিতে একটু বাড়ি দিতে, পা মাটিতে বাড়ি দেওয়ার মতন অন্য কোনো মানে রিয়ালিটি, কেউ যদি চেয়ারে বসে থাকে লাভ দিয়ে উঠে যেন পাতে দাঁড়িয়ে পাতে বাড়ি দেয়, ঘুমিয়ে থাকলে বিছানায় থাকলে লাভ দিয়ে মাটিতে বাড়ি দেয়, আমার আমি এই আমার অস্তিত্ব। তাহলে হলো কি সাইন্টিফিকলি যদি বোঝাতে যায় আমাদের দেহে কিন্তু এক ধরনের ইলেকট্রিসিটি আছে, প্যানিকগুলো তখনই হয় যখন আমাদের বডি আর্থিং পায় না, ঠিক আছে, সার্কিটটা কমপ্লিট হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা পা তুলে আমরা বসে আছি আড্ডা দিচ্ছি চ্যাট করছি ফেসবুকে আছি, গ্রাউন্ডিং হঠাৎ করে একটা ঘটনা করে, ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ স্ট্যান্ড অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে যদি দাঁড়ানো এবং ওটা হলো ফার্স্ট, যে মুহূর্তে তুমি গ্রাউন্ডিং করলা তোমার মস্তিষ্কের যে কোষগুলো তোমাকে প্রভোগ করছে কিছুটা হলো কন্ট্রোলে আসবে, এক। দ্বিতীয় কথা হলো অনেক দোয়া দরুদ আছে, আমরা যারা মুসলিম আছি তারা দোয়া দরুদ করতে পারি, ঈশ্বরের কথা স্মরণ করতে পারি, হ্যাঁ, এবং প্রথম আরেকটা কথা হলো যে আর কিছু হোক না হোক আমাদের ঈশ্বর নির্দয় না,
সেটা তো অবশ্যই
কখনোই না, তো এটা এই টু থ্যাংক আল্লাহ ভগবান ঈশ্বর যে কি যায় কি যে নামে ডাকি যে আমাকে এই অভিজ্ঞতার জন্য তোমাকে অসংখ্য ধন্য, তোমার দরকার ছিল এই একটা থ্যাংকস দিয়ে লম্বা লম্বা শ্বাস, আমার মনে 10টা শ্বাস নিলে পরই এই সমস্যা চলে যাওয়ার কথা, কিন্তু প্রচুর ঘাম বেরোবে।
ওকে মাসুদ ভাই আমরা শেষ করব, তাই না মাসুদ, আমরা এখন শেষ করি এবং জাস্ট শেষ মুহূর্তে আমি যেটা একটু আপনাকে অনুরোধ করব যে আমাদের যারা লিসনার, আমরা জানি যে বাংলাদেশের বাইরেও অনেকে শুনেন এবং সেখানেও অনেক ভক্ত আছেন আপনার, তাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন
এই এই ভূত এফএমকে কেন্দ্র করেই বা আপনার পার্সোনাল যে
আসলে মূলত ঢাকা শহরে অনুষ্ঠান গানের অনুষ্ঠানে অধিকাংশ ডাকা হয়, আর একটা হলো টক শো, এগুলো খুবই বোরিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভূত এফএম সম্পর্কে আমি শুনেছি, আমার রেডিও শোনার সুযোগ হয় না, কিন্তু লোকমুখে শুনতে প্রচুর জনপ্রিয়তা। আমার মনে হচ্ছে যে প্যারানর্মাল বিষয়টা নিয়ে মানুষের চিন্তার কিন্তু শেষ নেই, মানুষের এটা এটা একটা ডিমেনশন। আমরা এমন একটা ডিমেনশনে যাচ্ছি যেটা স্থানকাল পাত্র ভেদে চলে যাবে, কেন আলটিমেটলি আমাদেরকে ওই জায়গায় সবসময় অটল থাকতে হবে, যে আমাদের বিশ্বাসের জায়গা। এবং এটা আমি আমার সব ফ্যানকে বলছি যে মানুষের বিশ্বাস মানুষকে প্রতিনিধিত্ব করে, কেউ কিন্তু আপনার বিশ্বাসকে আপনার থেকে ভালো প্রতিনিধিত্ব করতে পারবে না। অত কোনটা সত্য, সত্য আর মিথ্যার মাঝামাঝি কিন্তু সত্য, ডান আর বামের মাঝামাঝি কিন্তু সত্য। আমরা যখন আল্লাহকে সেজদা দিই, আমরা কিন্তু ঠিক মাঝখানেই দিই, এই অর্থটা হলো সেজদাতে যাওয়া, আল্লাহর কাছে লুটে পড়ে পায়ে পড়ে বলা যে আল্লাহ আমরা ডানও বুঝি বা বুঝি, মধ্যমটা বুঝি না, এই মাথা ঠেকালাম তোমার কাছে সম্পূর্ণ সারেন্ডার করে, আল্লাহ আপনি আমাদের এই মাথাটাকে হেফাজত করেন। মস্তিষ্কের ভিতরে কিন্তু সমস্ত কিছু রহস্য লুকিয়ে আছে। আর এই ধরনের ঘটনা যদি ঘটে, এটাকে নর্মালি নেবে, অ্যাবনর্মালি নেওয়ার কোনো বিষয় নেই। এবং ওই যে বললাম আগের কথাটা, যে এই এই এক একটা অভিজ্ঞতা, এটা হলো স্রষ্টার, আমাদের আমাদের ইমান যেটা বলি আমরা, আমরা খুব শক্ত, আমরা কি ওটাতেই বিশ্বাস করলাম, আল্লাহতে বিশ্বাস করলাম, এটা কিন্তু আমাদের সবসময় একটা চেক অ্যান্ড ব্যালেন্সই কিন্তু আছে। এবং এই ধরনের অভিজ্ঞতা তাদেরই হয়, তারা কিছু মনে করো না, খানিকটা ঈশ্বরের থেকে সরে গেছে কোনো কারণে, সেটা প্রেমের কারণে হোক, কার ফলে লাগে, একটু স্রষ্টাকে যদি স্মরণ রাখতে পারি এবং সবসময় যদি স্মরণ রাখতে পারি, হ্যাঁ সেটা যেভাবেই হোক, আমার মনে হয় যে এইগুলো বিষয়ে হাসি মুখে উড়িয়ে দেওয়া যাবে পরবর্তীতে। এই যে আজকে আমরা হাসতে পারলাম, হ্যাঁ, কিন্তু সেই মুহূর্তে ভয় মানে কি, অনেক মরেই যাবো এমনই একটা। তো এটি আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যে জায়গায় থাকেন, যেখানে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস ইন দিস শো অল ওভার দ্য ওয়ার্ল্ড, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ফুটি, এত সুন্দর একটা টপিক নিয়ে আপনারা বলছেন। এবং এটা দিয়ে সারা রাত কি, সারা দিন সারা রাত তো চলতে পারে এই ধরনের সারা, আমি মনে করি তো এটা এই যে আমাদের ইন্টারেস্টিং কতগুলো বিষয় নিয়ে আমাদের এই যে দেশের যে বিরাজমান রাজনৈতিক অবস্থা থেকে বেরিয়ে এসে মানুষকে যে একটু চিন্তার খোরাক, এই এই চিন্তার খোরাকটা কিন্তু খুব প্রয়োজন আছে। এবং আমরা এই একটা ভূত বলে যে জিনিসটা তৈরি করলাম, আসলে এটা আমাদের মনের ভিতরে ভূত, এটা এই মানে জ্ঞান অন্বেষণ, ভয় কাটানোর সবচেয়ে বড় যেটা আমি আগে বলেছি জ্ঞান। আমরা যত জ্ঞানী হব, আমরা যত জ্ঞান রাখবো, আমরা অতই উৎকৃষ্ট মানব, উৎকৃষ্ট মানব সবাই হোক, এই আমার ভক্ত শ্রোতাকুল এবং ফুটির যত শ্রোতা আজকে এই রাত জেগে অনুষ্ঠান শুনছেন, সবার কাছে আমার কামনা থাকবে উৎকৃষ্ট মানব হওয়ার চেষ্টা করুন, আমি নিশ্চিত এটা সম্ভব।
আমরা অনার্ড, আমরা আজকে অনার্ড যে আমাদের মাঝে আমরা আজকে মাকসুদ ভাইকে পেয়েছিলাম, এবং আমরা যে ধরনের কথাগুলো বললাম, আপনারা নিজেরাও অনেকদিন ধরে ভূত এফএম শুনছেন, এরকম ধরনের কথা হয় না। এবং আজকে আসলে এই সবকিছু মিলিয়ে সবকিছু অন্যরকম হলো, আর অন্যরকম বলেছিলাম শুরুতে যে স্পেশাল কিছু হবে, কারণ ঈদের একটা স্পেশাল এপিসোড, সেই স্পেশাল এপিসোডে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন এবং বাকি সময়টুকু যারা আমাদের সঙ্গে থাকবে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কমিউনিকেট করার নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOURTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরেই।
Radio Futi, 88.4 FM.
What FM? Haunted by Airtel.
Hello listener, আমি লোপা বলছি। আমি আজকে আপনাদেরকে একটা একটু অন্যরকম কাহিনী শোনাবো। ঘটনাটা খুব সাম্প্রতিক, সেটা হচ্ছে এই রোজার মধ্যেই, তখন সময়ে 10:30 হবে, তারাবির সময় শেষ, তো তারাবি নামাজ শেষ হয়ে গেছে, সবাই বাড়ি ফিরছে, তো আমিও একটা বাসা থেকে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে বাসায় ফিরছি, বের হলাম, বের হতে দেখি যে একটা রিক্সা, মানে আমি রিক্সাওয়ালাকে খেয়াল করিনি, হঠাৎ করে আমি ওই তাড়াহুড়ার মধ্যে রিক্সা ডাক দেওয়ার পর দেখলাম যে লোকটা অনেক বয়স্ক, প্রায় বয়স 80 কাছাকাছি হবে। তো আমি চাচ্ছিলাম না নিতে, কারণ এত বয়স্ক মানুষ টেনে নিয়ে যাবে কিছুটা অমানবিক মনে হচ্ছিল, কিন্তু যেহেতু আমি ডেকে ফেলেছি সেজন্য আমি তাকে ডাকলাম, তিনিও চলে আসছেন। তো রিক্সায় উঠার পরে আমি যেটা খেয়াল করলাম যে উনি টুপি পরা, পাঞ্জাবি পরা, ধরে নিলাম যে নামাজ পড়েই বোধহয় বের হয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম যে ওনার টুপি, পাঞ্জাবি সবকিছু এত পরিষ্কার, এত সাদা, রিক্সাওয়ালাদের কাছে এতটা আসলে কখনো আমরা চিন্তা করি না যে এত ধপধপে পরিষ্কার জিনিসপত্র পরে তারা বের হবে। পায়ের জুতাটা খেয়াল করলাম, সেটাও রাবারের বড় জুতা, এখনকার সময়ের এই কোন এই ডিজাইনটা চোখে পড়ে না। হ্যাঁ, সবকিছু খেয়াল করছিলাম কেন, কারণ এত বয়স্ক সে, তার প্রত্যেকটা জিনিসই খেয়াল করতে হচ্ছিল আর কি। আরো ইন্টারেস্টিং যেটা ছিল, তার গায়ের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছিল। আমি ভাবলাম বোধ হয় একসাথে নামাজ পড়ার কারণে মসজিদ থেকে বের হয়েছে, সেই জন্যই বোধ হয় গন্ধটা আসছে, আতরের গন্ধ। আমি নিজে থেকে তাকে জিজ্ঞাসা করলাম যে চাচা আপনি কেন রিক্সা চালাচ্ছেন, আপনি অন্য কিছু করলে পারতেন। সে বলছে যে না, আমি আসলে খুব খুব ধীরে, কথা ভয়েস এত আস্তে বোঝা যাচ্ছিল না, তো আসলে আমার খুব ভয় পাওয়া উচিত ছিল কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছে খুব কৌতূহল হচ্ছিল যে আমি দেখি যে কি লোকটা। মুখ ঘুরায় কথা বললেন যে কি যেন সমস্যা বললেন। আমি দুই কয়েক বেশ কয়েকবার হ্যাঁ হ্যাঁ কি কি বলার পরও উনি ঠিক পরিষ্কার করে আমি শুনতে পারলাম না, এত আস্তে ওনার কথা হচ্ছিল। পরিষ্কার সব কাপড় চোপড়ের সাথে তার চোখে সোনালী ফ্রেমের চশমাও ছিল। তো যাই হোক, বয়স্ক, বেশি বয়সের কারণে হয়তো তার এই বেশভূষাটা এরকম ছিল। তো যাই হোক, বাসে পৌঁছে গেলাম। তো আমি তার সাথে যেটা বুঝলাম যে ওনার বাসায় ফ্যামিলিতে সমস্যা ইত্যাদি ইত্যাদি, তার নাকি একটা দোকান ছিল, সে দোকানটাও কোনো একটা সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। আমি চাচ্ছিলাম তাকে সহযোগিতা করার জন্য, তো সেরকম ইচ্ছা নিয়ে আমি নামলাম রিক্সা থেকে। রিক্সাটা থামতেই দেখি পাশের বিল্ডিং থেকে এক মাঝবয়স্ক লোক, ক্যাটেকা টাইপের বৃদ্ধ লোকটাকে দেখে চিৎকার শুরু করে দিল যে কেন আপনি, এ লোকটা তো অনেক বয়স্ক, এ লোকটা তো অনেক বয়স্ক, তার এটা কথা ছিল। তা আমি বুঝতে পারছিলাম না যে ওই বা কেন হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল একে দেখে। সে কিন্তু নির্বিকার, সে চুপ করেই ছিল, তার কোনো ইয়ে হচ্ছিল না যে না আমাকে দেখে কেন এমন করছে। আমি বললাম যে কি বলে, বললো যে না, বলছে যে আমার অনেক বয়স। যাই হোক, তো আমি তাকে বললাম যে আপনি আর রিক্সা টিক্সা চালাবেন না, আপনি, আমি তাকে সহযোগিতাটা করলাম যেটা করার, বললাম যে আপনি এত কষ্ট করার দরকার নাই। তো সে খুব সহজভাবে চলে গেল। তো চলে যাওয়ার পরে আমি যখন বাসায় ঢুকবো, আমার কৌতূহল নিয়ে সে কিন্তু চলে গেল রিক্সা নিয়ে, আমি পিছন ফিরতে দেখলাম যে সেও কিরকম করে পিছন ফিরে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার যেটা মনে হচ্ছে যে আমি তার খুব চেহারাটা মনে করার চেষ্টা করি, তার চেহারাটা কিন্তু আমি ভুলে গেছি, কিন্তু ওই যে শেষ সময়ে সে যে অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল সেটা আমার এখনো মনে আছে। এবং এটা খুব একটা গায়ে গাতা ফেলানো কোনো গল্প না যে হ্যাঁ ভয়ে মরে যাওয়ার মতো কিছু না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে আসলে অনেকের সাথে আমাদের দেখা হয় প্রত্যেক দিনের জীবনে, অনেকের সাথেই দেখা হয় যারা যাদের সাথে দেখা হওয়ার কথা না কিন্তু হুট করে দেখা হয়ে যায়, এবং তারা আসলে মনের মধ্যে একটা প্রশ্ন রেখে চলে যায়। এটা খুব বাস্তব এবং খুব সহজ ব্যাপার, আমরা যখন মুখোমুখি হই তখন আসলে ভয়টা কাজ করে না, কিন্তু যখন পরে চিন্তা করি, চিন্তার জগতে চলে যাই, তখন আসলে একটু একটু ভয় লাগে যে কে ছিল সে।
রেডিও ফুটি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, 88.0 FM।
সব সময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, এবং আজকে ঈদের শো, সুতরাং বুঝতেই পারছেন যে একটা স্পেশাল সেগমেন্ট আমাদের আছে বেশ কয়েকটা। তার মধ্যে এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে আপনারা সবাই চেনেন,
এবং আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন, এবং আমি বলি যে রেডিওতে যখন গান বাজে কিছু কিছু গান আমাদের শুনতে ভালো লাগে, আবার কিছু কিছু গান শুধু শুনলেই মন ভরে না, কিছু কিছু গান শোনার সাথে সাথে গাইতে ইচ্ছা করে। তো এইরকম একজন মানুষ যিনি আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, তিনি আমাদের সবার প্রিয়, অনেক পছন্দের, আমি অনেক বড় ফ্যান যার, সেই ফাহমিদা নবী, তিনি আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন এবং ভূত এফএম এ উপস্থিত আছেন। আজকে আমরা তাকে গান গাইতে অনুরোধ করব না, আমরা তার কাছে আজকে ঘটনা শুনবো, ভয়ের কোনো ঘটনা, যে সমস্ত ঘটনা তার জীবনে ঘটে গেছে বা তার চারপাশে যে সমস্ত মানুষরা আছেন তাদের কাছ থেকে তিনি যে সমস্ত ঘটনাগুলো শুনেছেন তার অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন আপনাদের সাথে। ঈদ মোবারক আপু।
অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভূতেদেরকেও শুভেচ্ছা, কারণ তোমাদের এই অনুষ্ঠানটা যখন শুনি আমি কিন্তু খুবই সিরিয়াসলি শুনি, এবং আমি যদি গাড়িতে থাকি আমি সব মানে একদম চুপচাপ, হয় না, জানলাগুলো সব বন্ধ করে দিয়ে ড্রাইভারকে বলি কোনো কথা বলবা না, কিংবা আমি যদি নিজে গাড়ি চালাই সেই মুহূর্তে ওরকম অ্যাকশনে, এবং প্রত্যেকে যারা যারা খুব অনেক ফ্যান এই প্রোগ্রামটার সবার সঙ্গে যখন কথা তখন সবাই বলে যে বিষয়টা কিন্তু সিরিয়াস। আমি একটু ভয় ভয় বলছি,
জানালার বাইরে তাকাতে ইচ্ছা করে তখন আশেপাশে,
আমি তো ভাবতে শুরু করি আচ্ছা গাছের পাতাটা কেন নড়লো, এরকম হয় কিন্তু। আচ্ছা আমি কিন্তু খুবই সিরিয়াসলি বললাম এতক্ষণ, এখন বলি আনন্দের সঙ্গে ঈদ মোবারক।
ঈদ মোবারক। এবং আমরা যারা এই মুহূর্তে যারা শুনছেন তারা শুধুমাত্র যে এই মুহূর্তে যারা শুনছেন আমাকে এবং আমাদেরকে ভূত এফএম যারা উপভোগ করছেন তারা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে শুনছেন তাই না, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় যারা আছেন, যারা পছন্দ করেন, যারা ভয় পেতে ভালোবাসেন তারাও শুনছেন। এবং এই আনন্দের সময়টা, ঈদের সময়টা তো অনেক মানুষ ভয় পেতে পছন্দ করেন,
মানে এটা তো মানে কি বলে না যে অলিক সুখ অলিক মায়া, হ্যাঁ সেটাই, মরিচিকা,
আসলে আমাদের মনে
মানুষের এসব কিন্তু ভালো লাগে।
হ্যাঁ আপু, কি মনে হয় মানে আমাদের এই ব্যাপারটা মনে হয় এখান থেকে এসছে যে ছোটবেলা থেকেই আমাদের যখন ঘুম আসতে চাইতো না বা যা কিছু মানে যখন খুব বেশি রকমের ভালো লাগতো না তখন মা বাবারাই আমাদেরকে কিন্তু এই ধরনের
গল্পগুলো বলে বলে, যেমন ধরো আমার নানার বাড়িতে, হ্যাঁ মানে আমরা অনেকগুলো খালা তো ভাই বোন তো আছি প্লাস মামা খালারাও একই বয়সের আমরা, তো একটা খাটে মনে করো আমরা মানে হবে হয়তো চারজন শোয়া যায়, আমরা কিন্তু ওখানে সাতজন একসাথে মানে শুতাম। মশারি টাঙানোর পরে একটা জানলা ছিল যে আগে খিল দিয়ে আটকাতে হতো না ওই জানলাগুলো, পিছনে কিন্তু একটা নিম পাতার গাছ, হ্যাঁ নিম গাছ, তো ওই বাতাসটা আসছে তখন কিন্তু না অন্য গল্পে চলে যেতাম, এটাই কিন্তু হয় এবং ওটাই কিন্তু মজার
একটা জাস্ট কিছু লাগে মানে
হঠাৎ কিছু একটা শব্দ হলো, কি হলো বিষয়টা, কি হলো আর কারেন্ট থাকতো না তখন, অনেক ছোটবেলার কথা বলছি মানে লাইট অফ, অন্ধকার, একেবারেই বাতাস নেই কিন্তু জানলাটা খুলতে হবে, কারণ হচ্ছে হলো আমাদের বাতাস প্রয়োজন, এবং ধীরে ধীরে আস্তে আস্তে ঘন হতে শুরু করলো অন্ধকারে ভূতের গল্প।
একদম মানে আমি একটা মানে একদমই ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার কি আসলেই মনে হয়েছে যে আসলেই এরকম প্যারালাল কোন একটা ওয়ার্ল্ড আছে বা এরকম যা আমরা দেখি সবসময় হ্যালোসিনেশন না, আসলেই ঘটনাগুলো সত্যি সত্যি হয়তো অনেক সময় ঘটে, মানুষ শুধুমাত্র মানুষের চিন্তার মধ্যেই বা মাথার ভেতরেই এই ব্যাপারগুলো ঘটছে না, হয়তো বাস্তবেও এরকম জিনিসের অস্তিত্ব আছে, এরকম কখনো মনে হয়েছে আপনার?
আমি কিন্তু যেহেতু দর্শনের ছাত্রী, পরাবাস্তব বিষয়টাকে কিন্তু আমি আসলে একটু
বিশ্বাস করি,
হ্যাঁ কারণ মিরাকলস ঘটে
সত্যি,
হ্যাঁ এবং সেটা যে কোনো ভাবে অনেক সময় কার্স যেটাকে বলে মিরাকলস, এগুলো কিন্তু মানুষের জীবনেরই একটা অংশ, তো এই অংশগুলোকে কিন্তু সবসময় আমরা ইগনোর করে যাই সামহাউ, বলে না যে মর্নিং শোজ দ্য ডে, কিংবা একটা বলে যে একটা চিন্তা করছি চিন্তার যে একটা জায়গায় আমার বিশ্বাসের জায়গাটা করা নাচ্ছে, এটা হতে পারে নাও হতে পারে, বা এটা কিন্তু এমন কিছু একটা হতে পারে হতে পারে, এই বিষয়টা কিন্তু অনেকটাই সেই ওই 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 বিশ্বাসের সাথে জড়িত।
এবং ওই দর্শনের মতো আমি খুব ভালো লাগলো শুনে যে দর্শনের মতো একটা মাঝামাঝি অবস্থান আর কি, বিজ্ঞান এবং সেটাই। যাই হোক, আমার কাছে প্রথমে যে আপনার কাছে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে,
আচ্ছা আমাকে আগে তুমি বলো
জি,
আজকে ভূতরা কি সেমাই খেলো?
হ্যাঁ সেটাই, মানে
বলো
আমার যেটা মনে হয় যে ভূতরা সেমাই খেয়েছে কিনা এটা বোঝা যাবে এরকম ব্যাপার সময় থাকে না যে সেমাই খেতে পারে আবার নিয়েও আসতে পারে। সেটা বলে যে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে যা মনে করেছিলাম যে এতজনের এতটুকু সেমাই হয়ে যাবে কিন্তু হলো না,
হলো না,
বাকিটা গেল
কোথায়?
রাইট,
তখন কি হবে জানো? আমি রে আধারে মন্দিনী আমার আলোতে দেখি না,
একদম একদম। এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে কোনো কিছু এরকম কি কখনো হয়েছে আপনার বাসায় যে আপনি মনে করলেন যে হঠাৎ করে কোনো কিছু একটা রান্না করেছেন, এই সময় কোনো একটা গেস্ট চলে আসলো এবং গেস্ট আসার সময় আপনি বুঝতে পারলেন আজকে তো খবর আছে, যা রান্না করেছি এটা দিয়ে তো সবাইকে।
আচ্ছা তুমি এটা কি করে বুঝলা?
এটা হয়,
এটা তো আমার বাসায় সবসময় হয়,
হয় না যে এটুকু হতো না কিন্তু সবাই হয়ে গেছে।
এটা এটা হলো আসলে সত্যি যে আমার বাসায় আমি ভাবলাম যে আল্লাহ আজকে আমি কি করব, মানে এত কেনাকাটা বাইরে যাওয়া এটা সেটা কিছু করতে পারিনি, বাট একটা বিশ্বাসে যখন আমি কাজটা করলাম যে যাই থাকুক মিলেমিশে খাবো। তুমি জানো খাওয়া অনেকজন আমরা ইফতার করলাম এবং তারপরেও খাওয়া থেকে গেল,
জীবনে কখনো এরকম হয়েছে যে ভয় পেয়েছেন প্রচন্ড এরকম কোন একটা কিছু দেখে বা কোন একটা কিছু অনুভব করে এরকম?
আমার আসলে না এরকম ভয় পাওয়ার অভিজ্ঞতা অনেক আছে।
আচ্ছা আমি শুনি আস্তে আস্তে।
আজকে আমি অনেক অনেক কিছু শোনা শোনা গল্প, একটু দেখা দেখা গল্প, জানা জানা গল্প, গল্প কি আসলে জীবনের ঘটনা, পরিস্থিতি, সময়, কাল, আমার জীবনে দেখা দেখা না অনুভব বললেই ভালো বোধ হয়। আমি একটা সত্যি ঘটনা বলবো, বলতে চাই, আজকে জানাবো।
শুনবো আমি তো, মানে আমি আসলে ধৈর্য রাখতে পারছি
না। একটু হালকা করে নিই আগে, আগে পরিস্থিতিটাকে বুঝিয়ে দিই। ওই যে বলছিলাম না যে আমার নানার বাড়ি দিনাজপুরে, তো আমাদের বাড়িটা শুরু করলাম কিন্তু ঈদের দিনে আসলে সবার আনন্দে থাকা উচিত, এবং আমার মনে হয় যে এই এই ঘটনাটা আজকে যারা মফস্বলের দিকে থাকে অনেকেই ওই ওই রকম বাড়িগুলোতে থাকে যে বাড়িতে এখনো সেই খিলের দরজা আছে, হ্যাঁ লোহার গোল গোল রডের মানে ওটাকে কি বলে জানালার শিকগুলো আছে, তারপরে ঘর থেকে বেরিয়ে একটা ছোট বারান্দা আছে, বারান্দার নিচে তিনটা চারটা সিঁড়ি আছে, দরজাটা দুটো দরজা আছে, সেরকম বাড়ি কিন্তু অনেকের আছে। তো সেই বাড়িগুলো উঠোন আছে, সেই সব বাড়িতে যারা বসে আজকে শুনবে, বাতাসে একটু গাছগুলো পাতাগুলো নড়বে, তাদের জন্য, আর যারা যারা শহরে শুনছে সেটা আলাদা বিষয়, ঘরের ভেতরে নিজেকে একটু সাবধান করবে, কিন্তু তাদেরকে বলবো একটু চুপ করে শুনতে
এবং তারা সবচেয়ে ভালো অনুভব করতে
পারবে। তো সেই অনেক ছোটবেলা, তখন আমি বোধ হয় আমার বয়স কত হবে, 7-8 এরকম, এখনো মনে আছে, আমি এখনো দেখতে পাই চোখে, আমি আমি বলছি আর আমি আসলে দেখতে পাচ্ছি। তো আমাদের সেই নানার বাড়িটা ড্রয়িং রুমটা তিনটা সোফা ছিল, একটা আমার নানার, আমার নানা আর কি জমিদারের ছেলে, তো তো বাড়িটা একটু অন্যরকম, আমাদের ওখানে অনেক আড্ডা হতো, একটা বড় উঠানে একটা সোফা ছিল সিমেন্টের, সেখানে আমরা হইচই করতাম, আমার নানা বাড়িতে অনেক গান বাজনা হতো, কারণ সবাই শিল্পী, এবং দিনাজপুরে তখন সিনেমা হল ছিল বোস্তান, লিলি সিনেমা হল, মডার্ন সিনেমা হল, এই খুবই সিনেমা দেখা হতো। তো সেই সময় তো রাতের যে শোটা, তো তো সেই শো 9টা থেকে 12টা এটা একটা শো ছিল, তো সেই সময় এইরকম ঈদের সময়ই কিন্তু, তো আমরা এতজন সবাই যেতাম ঈদের সময় ঈদ করতে, তো নানার বাড়িতে আমরা সব খালা, তখনও খালাদের কয়েকজনের বিয়ে হয়নি, তারপরে মামারা আছে বিয়ে হয়নি, নানা নানি আমরা নাতি পুতি সব মিলিয়ে আমরা টোটাল বাসায় মনে হয় মানুষ হবে 30 জন, আর সবকিছু মিলিয়ে নানা আমাদের ওই ড্রয়িং মানে ঘর থেকে আবার উঠোন দিয়ে রান্নাঘরে যেতে হতো, তো সেখানে একটা কল পট ছিল চাপ কল, তারপরে মাটির চুলো, তো সেরকম একটা, তো সবার খাওয়া দাওয়া শেষ, সিনেমা দেখতে যাবে সবাই গেল, বাড়িতে ছিলাম শুধু আমি আর আমার একটা খালা ছবি খালা, তখন তার বিয়ে হয়নি, তো সে সময় সবাই বাড়ি থেকে উনি কারেন্টও নেই, তখন ওই যে বললাম না নিম গাছটা পেছনে আবার একটা দরজা ছিল ড্রয়িং রুম দিয়ে ঢোকার জন্য একটা দরজা, আবার পেছনে দরজাটাকে কি দরজা বলে মফস্বলে যারা থাকে তা বলতে পারবে, ওই দরজাগুলোকে উপরে একটা ওই দরজাটার সাথে একটা বড়ের গাছ ছিল টুনিকুল হতো, আর পাশেই হচ্ছে একটা নিম গাছ, তো সমস্ত জানলাগুলো বন্ধ করেছি কারণ আমরা দুজন বাসায়, তো টুকটাক তো শব্দ হয় শিশির করে শব্দ হচ্ছে, তারপরে হঠাৎ করে না আমরা চুপ করে বসে আছি দুজনে, তখন তো ছবি খেলার আমি কথা বলছি, তারপরে হঠাৎ একটা ঠাস করে একটা শব্দ হলো, ওই ওই পেছনের যে সদর দরজা না মানে ওই বাইরের দরজা, ওই দরজাটায় একটা ক্র্যাকটা শব্দ হয় না মানে গাটটা একটু খুলে গেল, হ্যাঁ তো ওরকম, তো আমরা আবার দেখলাম একটু জানলাটা, অনেক ভয় লাগ, তখন যে কি যে ভয় লাগতো না আমার এখনো কিন্তু সত্যি সত্যি কেমন লাগছে জানিও, তো আমি ছবি খেলা বললো না কোনো ভয় পাওয়ার কিছু নাই, তুই চুপ কর দোয়া পড়, আমরা দুজনে আচ্ছা, কারণ বাথরুমে যেতে হলেও তো ওই সেই উঠান দিয়ে অনেক দূরে যেতে হবে, একটু কুপি বাতি কিংবা হাড়িকে নিয়ে যেতে হবে, ও আবার একটা ইয়ে ছিল যে পানি তুলতে হবে না কুয়া, কুয়া দিয়ে পানি তুলতে হতো চাপ কলে, সব ধরনের সাউন্ডই না তখন হচ্ছে একটু বেশি বেশি মনে হয় তখন হচ্ছে, কারণ বাসায় মাত্র তখন আমরা দুজন, তারপর চুপচাপ এমনি কথা বলছি, তো ছবি খেলা বললো কি যে কি বললো আমার ওরকম মনে পড়ছে না, দুজনে চুপচাপ বসা একদম চুপ হয়ে গেল, একদম চুপ মানে বলে না যে শব্দ টব্দ সবই গেল, মোমবাতি জ্বালানো, দুজনে খুব গল্প গল্প করছি, কেন যে আমরা জানি না কেন জানি গেলাম না মানে ছবিটা দেখতে যাওয়া হলো না, কাউকে না কাউকে বাসায় থাকতে হবে, তো আমি আমার খালা ছিলাম, আমরা বসা কারণ ওই ঘরটাই মনে হলো সবচেয়ে সেফ, মাঝে তো সব ঘর থেকে মাঝখানে একটু চুপচাপ বসে আছি, প্রথমে একটা না আমাদের ওই ড্রয়িং রুমের সাথে ছোট্ট একটা জানলা আছে, জানলাটা না হঠাৎ করে বাতাস এমন জোরে একটা শব্দ হলো খুলে গেল, আবার আচ্ছা বন্ধ করলাম ঠিক আছে বসে আছি, আবার চুপচাপ বসা, তারপরে ছবি খেলা বললো কি আমি দেখে আসি তো ওইদিকে জানলাটা খোলা কিনা, তো আমার মামার ঘরে আর একটা রুম দেখতে গেল, ইন দ্য মিন টাইম তিনটা টক 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 না, ছবি খেলা বললো যে দেখ তো কি, তখন আর কোনো কিন্তু শব্দ নাই, পরে বললাম যে আমি মোমবাতি নিম ভয় পাইস না দরজাটা খুল, তারপরে আমার খালা কিন্তু পাশের ঘরে গেলো, আমি আবার একটা ঠক, তারপরে আমি দরজাটা খুললাম, খোলার সাথে সাথে আমি যেটা দেখলাম আমার নানার বাড়িতে তখন কাজ হচ্ছে সামনে অনেক ইট বালু রাখা, ওখানটায় একটা পুরো একটা মানে রানী মানে একদম ব্রিটিশ যে ড্রেস পরা মানে হ্যাঁ একদম ব্ল্যাক একটা ড্রেস, লাল ঠোঁটটা একদম লাল টকটকা, একটা ছাতা হাতে, পুরা মুখটা আলোকিত, একটা সুন্দর মানে আমি বলি টাইটানিকের যে নায়িকাটা আমি ওকে দেখলে ফিল করতে পারি, হ্যাঁ ওরকম করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, টুপি পরা, চুলগুলো এরকম, মানে একদম পুরো ওই রকম ড্রেস। আমি ওটা দেখার সাথে সাথে আমি তো চিৎকার, আমি এত আলো, এত মানে আমি দরজাটা জাস্ট চিৎকার করে আমি পড়ে গেছি, আমার আমার কোনো সেন্স নাই। তারপরে ছবি খেলা তো আসলো, অনেকক্ষণ পরের কথা, অনেকক্ষণ না ঠিক তার মানে আমার যখন মানে আমি একটু চিৎকারটা থামালাম ততক্ষণে আমার খালাসি কি হয়েছে, কি 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 হলো, দরজা খুললাম, কারণ কারেন্টও ছিল না, খুলে দেখি কিছুই নাই, নাথিং ইজ দেয়ার, জাস্ট আমাকে আমার খালা, আমি তখন মানে আই ওয়াজ শেকিং লাইক এনিথিং, আমার আমার কেমন কাঁপছিলাম, আমি কি যে করছিলাম, আমি আমার খালাকে বলছি ওখানে কি, ওখানে দেখো তুমি, দেখো ওখানে কি, দেখ কিচ্ছু নাই, না কিচ্ছু নাই। সে দরজা খুলে আমরা মোমবাতি জ্বালিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, আমি কাঁপতে কাঁপতে, আমার আমার একদম অবস্থা খারাপ এবং মানে আমার কোনো সেন্সে আমি তখন নাই আসলে। এবং এই ঘটনাটা ঠিক এই ঘটনাটা হওয়ার 5 মিনিট পরেই কিন্তু সবাই চলে আসলো বাসায়, কারণ তখন 12টা বেজে গেছে, 12:30 দিকের ঘটনা। এই ঘটনাটা আমি আসলে এখনো বলতে পারি,
আমার নিজেরই খুব অদ্ভুত লাগলো জিনিসটা। মানে আপনি সবচেয়ে বেশি অবাক লেগেছে যে আমরা ভয় পাই কেন, আমরা সাধারণত মানে যেটা এক্সপেক্ট করি না সেরকম কোনো কিছু যদি সামনে এসে উদয় হয়। অনেক 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 পছন্দের একজন শিল্পী তো বটে, একজন মানুষ হিসেবে অনেক পছন্দের একজন মানুষ। আমরা তার কাছে শুনছিলাম ভয়ের সব অভিজ্ঞতার কথা, এখন জানতে চাইবো যে এতে গেল ছোটবেলার এবং তারপরে
খুব রিসেন্টলি আরেকটা ঘটনা আছে,
আমি সেটা একটু শুনি তাহলে। রিসেন্টলি
আমি জানি না যারা শুনছেন শ্রোতারা, আমি আসলে এমন কিছুই কখনো বলতে চাই না যেটার সাথে আমি অনুভবের জায়গাটায় মিশে যাই না। তো ওই যে সেই রাজকন্যাকে দেখেছিলাম, আমি জানি না সে কে ছিল, এখনো কিন্তু সে আমি তাকে দেখতে পাই, সে থাকেই আমার সাথে, মোটামুটি আমি ফিল করতে পারি যে কোনো জায়গায়।
আমি না এই জিনিসটা আমার মানে মাঝে মাঝে মনে হচ্ছিল এরকম, যখন আপনি ঘটনাটা বলছিলেন যে তারপরে এটা যেরকম ভয় পেয়েছেন এই রেশটা ওইখানে মানে থেকে যাওয়ার কথা, যে কোনো সময় নক শুনলে বা দরজা খুলতে গেলে হয়তো আরেকবার মনে পড়বে। যে
আমার আমি তোমাকে বলতে পারি নকিংটা না কেমন ছিল, আমি বলি আমি শব্দটা আমি এখনো এই তারপরেরটা লাস্ট ছিল যেটা মানে এমন না, এবং সেই ওই জায়গাটা ওই যে ইটগুলো মানে একদম গোল করে রাখা, তো উঁচু করে ওইখানে এভাবে দাঁড়িয়ে আছে একটা ছাতা হাতে নিয়ে, রাতে বেলা এত আলো যে পুরো তাকে দেখা যাচ্ছে, এই জিনিসটা মানে আমি এখনো অনুভব করি। তো যাই হোক, খুব রিসেন্টলি আমি আমার মেয়েকে নিয়ে এবং আমরা একটা ট্রিপে মানে একটা ট্রিপ ভিয়েনাতে গিয়েছিলাম, তো ভিয়েনাতে গেলাম এই তো লাস্ট ইয়ার, তো তখন পাঠদারও ছিল, আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো আমার মেয়েও গিয়েছিল সাথে, তো আমরা যে বাড়িটাতে ছিলাম তো ওনারা বললো কি যে এত বিজি, আপনারা এত শর্ট টাইমের জন্য এসছেন, এখানে তো অনেক বড় পাহাড়, 7টা রাউন্ড দিতে হয় একটা পাহাড়ে ওঠার জন্য, যেখান থেকে পুরো ভিয়েনা শহরটা এত অদ্ভুত দেখা যায়, তো রাতের ভিয়েনা আমরা চলেন দেখতে যাই। তো তার দুই ছেলে মেয়ে, তার হাজবেন্ড ওয়াইফ এবং আমি আমার মেয়ে, একটা ওনাদের একটা বড় একটা জিপ গাড়িতে উঠলাম, তো যাচ্ছি গেলাম, তখন ঠিক রাত 2টা বাজে, 2টা বাজে আমরা যখন উঠছি রাস্তা একটা কোনো গাড়ি নেই, একদম চুপ। আর মানে বাইরের দেশে কিন্তু আমাদের দেশে যেমন মফস্বলে কিংবা গ্রামে যেমন ঝিঝি পোকার শব্দ শোনা যায়, একদম চুপ কালো অন্ধকার, বাইরের দেশগুলোতে কিন্তু অতটা অন্ধকার না, কিন্তু এত নীরবতা, এত নীরব যে সে নীরবতায় না মনেই হয় পেছন থেকে কেউ কি বলে বসলো কিনা, কি খবর ভালো, এরকম মনে হয়। তো ঠিক যখন আমরা যাচ্ছি, আমরা উঠছি মানে একটা রাউন্ড দিচ্ছে কিন্তু, তখন আমাদেরকে বললো যে আমরা কিন্তু একটা রাউন্ড, এখন একটা গোল রাউন্ডে যেতে থাকবো, আমরা কিন্তু 7টা পাহাড় উপরে উঠে যাব। ওখানে টাইমিংটা লাগে, ওই 7টা পাহাড় উঠতে টাইমিংটা প্রায় 1 ঘন্টার মতো লাগে, মানে খুব স্পিডে গেলে, কারণ খালি রাস্তা। উঠতে না কেমন যেন লাগে, মানে উঠছি 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 পাহাড়ে উঠছি, বোঝা যায় না এত বড় একটা জায়গায় উঠে গেছে যে পুরো ভিয়েনা শহর, আলোকিত একটা শহর দেখা যাবে, খুব সুন্দর। তো উঠলাম, উঠার পরে বড় একটা জায়গা, পুরো সিমেন্ট করা, সরি স্টোন, স্টোনের একটা বড় হিউজ একটা জায়গা, যেখান থেকে সমস্ত যারা দেখতে আসে এই শহরটাকে অত উপর থেকে, তো সেখানে ওখানে গাড়ি চাড়ি রাখে, ওখানে মানে খাওয়া দাওয়া হয়, গান হয়, অনেক কিছু হয়, সেটা হয়তোবা সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত 10টা পর্যন্ত হয়। আমরা যখন গেছি, কারণ শো শেষ করে আমরা যখন গেছি তখন তো বাজে রাত 2টো, গেলাম একটা গাড়ি ছিল, খুব ভয় লাগলো তখন, কিন্তু না গাটা একদম শিরশির করে উঠতো, হ্যাঁ ঝিমঝিম করে, মানে কেমন জানি লাগছে একটা, আর অনেক ঠান্ডা বাতাস, হ্যাঁ খুব শো করে আমরা সবাই কিন্তু আসলে একটু মানে একটু ভয় পাচ্ছিলাম, গরম তো আমরা শাল নিয়ে আর বের হইনি, তো এত ঠান্ডা, সেই সময় একটু একটু ঠান্ডা ছিল, বেশি ঠান্ডা না, বাট ওই সময় এরকম পাহাড়ে কিন্তু অত ঠান্ডা লাগারই কথা, অতটা ঠান্ডা লাগবে ভাবিনি। যাই হোক, আস্তে আস্তে বের হলাম, আমার মেয়ের আবার অনেক সাহস, আমি কেমন আনুল কেমন যেন না মানে একটু গাটা ছমছম করছে না, না খুব, ও খুব মজা, ও খুব দেখছে, আমি তো ছবি টবি তুলছি, মানে তারপরে হঠাৎ করে মানে আমি তোমাকে বলি পুরো জায়গাটা অনেক হিউজ একটা জায়গা কিন্তু, তারপর আস্তে আস্তে খুব আর্টিস্টিক, ভেরি আর্টিস্টিক, ভিয়েনা তো খুবই সুন্দর, মানে আমার আমার খুব মানে আমি যেহেতু খুব মানে আর্ট পছন্দ করি, আমার ট্র্যাডিশনাল বিষয়গুলো আমার ভালো লাগে, হ্যাঁ তো হিস্ট্রি আমার খুব পছন্দ, তো হিস্টোরিক্যাল খুবই, তো একটা চিকন একটা রাস্তা, হ্যাঁ ওই ওই বড় স্পেসটা থেকে যেতেই একটা ওখানটায়, তো ওইখানে একটা বড় গাছ আছে, গাছের একটা মানে কোনো ডাল টাল মানে শুকনো, ওটাকে একটা বাকেট বানিয়ে গাছ রাখা, খুব আর্টিস্টিক একটা পুরো কাঁচের একটা ঘর ছোট্ট, সেখানে অনেক জিনিসপত্র রাখা সাজানো, তো খুব মিস করলাম যে একটু সন্ধ্যার দিকে আসলেও অ্যাটলিস্ট কিছু সুন্দর জিনিস কিনতে পারতাম, সব বন্ধ হয়ে গেছে তো আলো দিয়ে ওটা রাখা, তো খুবই আর্টিস্টিক। তারপরে একটা সুন্দর একটা ট্রেন, 100 বছরের পুরনো একটা ট্রেন আছে ওখানটায়, আর একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, ওপেন রেস্টুরেন্ট, তো ওটা বন্ধ হয়ে গেছে এখন, শুধু চেয়ার গুলো আছে, ওখান থেকে অনেক বাতাস, পুরো ভিয়েনা দেখা যাচ্ছে, তো আমি তো অনেক চিৎকার করলাম, অনেক গান করছি, হ্যাঁ মানে খুব ভালো লাগছে। মঞ্জু ভাই বলছে যে ফামিদাপা এখানে কিন্তু মজাও আছে কিন্তু একটু কেমন যেন কেমন যেন, কিন্তু আমি চাই কি আর এমন। তারপরে হঠাৎ দেখি আমার মেয়ে আর ওনার 2 বাচ্চা নাই ওখানে, ওখানটায় কিন্তু একটা চার্চ আছে, চার্চটা বন্ধ, চারিদিক থেকে বন্ধ, আমরা কিন্তু ঘুরলাম, সো একটা রেস্টুরেন্ট, একটা চার্চ, একটা পিক আপ গাড়ি রাখা, তো পিক আপ আর কি আছে, লোকজন নাই, একটা মেয়েকে আমি একবার দেখেছিলাম তো চলে গেল সামহাও, আমরা মাত্র এই কয়জনই, তার মানে ওনার 2 বাচ্চা, ওনার হাজবেন্ড ওয়াইফ, আমরা 2 জন, 6 জন মানুষ, আমরা অন্ধকার আলোতে একটু ছবি তুলছি তুলছি, হঠাৎ করে আম্মু একটু আসো তো এখানে, তুমি কি শুনতে পাচ্ছ কিছু, কে যেন চিৎকার করছে, আমি যে আনমল তুমি চলে আসো এদিকে চলে আসো, হ্যাঁ মানে আমি যেখানে ছবি তুলছি ওখান থেকে ঠিক 10 পা দূরে গির্জাটা, হ্যাঁ তো ওই চার্চটার ওখানটায়, একদম চারিদিকে বন্ধ কিন্তু, কিন্তু কোনো সাউন্ড আসার কথা না। তারপরে ওই 2 বাচ্চা আন্টি আসেন, ওর মাকে ডাকছে মা আসো দেখো শব্দটা, আমি তো আমি গেলাম, আনমোল আমরা সত্যি ওখানটা একজন না চিৎকার করছে, আ আ এরকম করে চিৎকার হচ্ছে, আমার মেয়ে তো একদমই খুবই অস্থির, কারণ ও না কোনো কিছু নিতে পারে না, বলছে নিশ্চয়ই এখানে কেউ কাউকে টর্চার করছে, আম্মু আমরা পুলিশকে ফোন করবো, ও বলছে। আমি বললাম যে আনমোল তুমি একটু শান্ত হও, এরকম মানে চিৎকার, কিন্তু কোনো দিকে কিন্তু খোলা নাই। এবং শব্দটা কোথা থেকে আসছে আমি জাস্ট বলি, ওখানে একটা হোল মানে একটা টিনের একটা চোঙার মতো আছে, ওই হোলটা থেকে শব্দটা আসছে। এবং আমরা আরো ঘুরলাম, মঞ্জু ভাই আবার দেখলো আনমোল যখন খুবই হাইপার হয়ে গেছে যে কেউ বোধহয় ইয়ে করছে। তখন আমি বললাম যে আনমোল তুমি চুপ করো, আমরা দেখতে শব্দটা শুনতে থাকলাম। তারপর মঞ্জু ভাই বললো যখন আসলো আমি শব্দটা পেলাম, বাচ্চাগুলো পেয়েছে, তারপরে আমরা ইয়ে করছি শব্দটা অনেকক্ষণ, তারপরে কিছুক্ষণ পরে চুপ হয়ে গেল। আনমোলকে কিছুতেই বোঝানো যায় না যে আনমোল এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো লাইট জ্বলে না, কিছু নাই, চারিদিকে বন্ধ। তুমি দেখো এটা তুমি একটা একটা জাস্ট ইমাজিনেশন, নাথিং এলস। কিন্তু আমরা আসলে কিন্তু এটা আমার মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলাম, আমরা শুনেছি শব্দটা, আমরা শব্দটা শুনেছি। এবং শব্দটা শোনার পরে ওখান থেকে যখন আমরা না তাড়াতাড়ি করে আর একটা মিনিটও দাঁড়াবো না, মঞ্জু ভাই বলছে তাড়াতাড়ি গাড়িতে উঠেন, আর একটা সেকেন্ড এখানে থাকা যাবে না। এবং পুরো আমাদের না আমাদের শরীরে আমি বলতে পারবো না আমাদের কি অবস্থা। এবং আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠলাম এবং আমরা সবাই চুপ। এই যে সাতটা আবার পাহাড় নামছি, একটা কোনো কথা কেউ আর বলতে পারিনি। এবং আমাদের আমাদের সবার মানে আমি বলতে পারবো না কি অবস্থা। ওই চার্চটা বন্ধ, চারিদিকে কোনো মানুষ নাই, এবং যে গাড়িটা ছিল ওখানে একটা গাড়ি ছিল, ওই গাড়িটার কোনো মানুষ ছিল না, গাড়িটা নাই। আমি জানি না ওটা আসলে কি। এবং আমরা বাসা পর্যন্ত সবাই চুপ, একদম চুপ, কারণ ওই প্রত্যেকটা জায়গায় মানে যখন আমরা ঘুরে ঘুরে নামছি না ওই সময়টা সবাই চুপ। হঠাৎ করে যখন একটা কুকুর চলে গেল আমাদেরকে ক্রস করে, ওই সময় আমরা মানে আবার আর একটা ভয়, তো সেই ভয়টা নিয়ে আমরা বাড়িতে ফিরে আসলাম।
ওকে, এটাও তো বেশ ভয়ঙ্কর ছিল
খুবই।
যাক, আমরা মোটামুটি এখন শেষের দিকে চলে এসেছি এবং আমরা আপনার অগণিত ভক্ত যারা আছেন, যারা এখন শুনছেন আপনাকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে পারবো যে অনেকেই বলেন যে অনেক ভয় পাই ঘুম ভেঙে উঠে একটা কিছু এক্সপেরিয়েন্স করলো বা সামনে এরকম একটা কোনো পরিস্থিতির মানে সম্মুখীন হলেন যখন আপনি, তখন সাধারণত এই সময় এসে আপনি কি করেন এবং যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাদের কি করা উচিত, এটা আমরা লাস্ট এটা দেখি।
আমরা আসলে এই পরিস্থিতিগুলো হয় অনেক সময় অনেক ইন্টারেস্ট থেকে, অনেক বিশ্বাস থেকে। মানুষের অনেক সময় হয় কি, স্বপ্ন দেখে, মানুষ অনেক সাহসকে নিজের ভেতরে ধারণ করতে চায় কিন্তু সেই সাহসটা হয়তো নেই, তখন কল্পনায় অনেক কিছু মরিচিকার মতো এসে দাঁড়ায়। তো আমি বলবো নিজের বিশ্বাসের কাছে নিজের হেরে যাওয়াটা ঠিক না, যা কিছুই হোক না কেন তার মোকাবেলা করা, আমি মানুষ সেটাই আমার দায়িত্ব। এবং আমাকে সব কিছুর সঙ্গেই পরিচিত হতে হবে, কারণ তা না হলে আমার এই বেঁচে থাকাটা, আমার এই পথ চলাটা আসলে সঠিক হবে, সুন্দর হবে, সুন্দর করার জন্যই, অনেক ভালো থাকার জন্য, এই জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবকিছুরই অভিজ্ঞতা দরকার।
একদম সত্যি তাই, অনেক ধন্যবাদ। এবং এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আরো একবার আপনাকে জানাচ্ছি এই পবিত্র ঈদুল ফিতরের অনেক 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 শুভেচ্ছা।
আমারও আমার খুব ভালো লাগছে আসলে আজকে এই ফুর্তির এই ভুতুরে আড্ডায় এসে আমি আমার সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করলাম। হয়তো আরো অনেক অনেক সময় অনেকেরই যেগুলো শুনি সেগুলো নিয়েও আমি ভাবি, আর ভাবনার জায়গাগুলো আমাদের সুন্দরভাবে ভাবনাতেই থাকুক, ঈদটা আনন্দে কাটুক। এবং আমার নতুন একটা অ্যালবাম রিলিজ হয়েছে, ইচ্ছে হয় এই গানগুলো শুনলে মনে হয় আসলে অনেক খুশি হব আমি, খুব মিষ্টি মেয়ে, ভয়টা একদমই কেটে যাবে, কারণ নকিব খান এবং পিলু খানের সুরে জুলফিকার আসিলের কথায় এত মিষ্টি মিষ্টি গান গিয়ে আমার মনে হয় ভালোই লাগছে। এবং ভূতরাও ভূতদেরকেও অনেক শুভেচ্ছা, আপনারা ভূতরা আপনারা আমার গান শুনবেন। ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম ফাহমিদা নবীর সাথে এবং আমরা এখন আবারও আমরা চলে যাব আমাদের রেগুলার এপিসোডের যে সমস্ত সেগমেন্ট থাকে সেই সেগমেন্টে, ফিরে আসছি একটু পরে, একটা ছোট্ট ব্রেকের পরে আমরা ফিরে আসবো আবারও। আপনারা আমাদের সাথে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি।
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা তো অনেক দারুণ দারুণ সব ঘটনা আপনাদের উপহার দিয়েছেন। এবং আমি যেটা বলেছিলাম এবং গত এপিসোডেও যেটা বলেছিলাম যে ঈদের এপিসোডটা আমরা স্পেশাল করতে চেয়েছি, আমরা চেয়েছি যে একদম অন্যরকম কিছু একটা আপনাদের উপহার দিতে। জানি না আমরা কতটা সফল, যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমরা নিজেদেরকে সফল মনে করব। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান চাইলে আপনি সেই এপিসোডটি শুনতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউনটি আপনার নিজের টিউন করে ফেলবেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে টিউনের কোড নাম্বারটি মনে রাখতে হবে, দ্য কোড নাম্বার ইজ 92125। এবং আপনি এই টিউনটাকে নিজে টিউন করতে হলে একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125, এবং এসএমএস টি সেন্ড করতে হবে 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের ঈদটা অনেক অনেক ভালো কাটবে সেটাই আমরা আশা করব। এবং অবশ্যই আমাদের জানাবেন যে এপিসোডটি আপনাদের কেমন লাগলো। আপনারা সামনে আরেকটা ঈদ আছে, আপনাদের এই এপিসোডের যে সমস্ত ফিডব্যাক আমরা পাবো সেই অনুযায়ী আমরা সাজাবো আমাদের আগামী ঈদের সেই এপিসোডটি। এবং আমি যেরকম বলছিলাম যে আমার সঙ্গে রয়েছে মাসুম, তো মাসুম এতক্ষণ চুপচাপ ছিল, এখন মাসুমও আপনাদের একটু ঈদের শুভেচ্ছা দিবে। সো মাসুম, ঈদ মোবারক। আমি আসলে সবাইকে ঈদ মোবারক দিলাম, আমার আর আপনার মধ্যে ঈদ মোবারক দেয়া নেওয়া হয় নাই।
ঈদ মোবারক সবাইকে।
ওকে, তো মাসুম কিছু বলার আছে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য? আমরা যে আমরা মানে দীর্ঘ সময় ধরে প্ল্যান প্ল্যান করে আজকে এই যে আমরা এরকম সব মানে মানুষদেরকে পেলাম, যে সমস্ত মানুষদেরকে আসলে আমরা কখনো আশাও করিনি হয়তো যে তারা এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিবেন, কিন্তু তারা আজকে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সঙ্গে থেকেছেন, সেই জন্য আসলে ধন্যবাদ জানানোর। মানে ঈদের বিভিন্ন সময় আজকে রেকর্ড ফাইলও গেছে কিছু, তো আমরা চাই যে মানে সবসময় এরকম দারুণ কিছু উপহার দিতে, এবং সেই জন্য তো আমরা মানে কি কি বলার আছে মাসুম ঈদে আমাদের লিসনারদেরকে?
লিসনাররা মানে এতদিন ভূতের ফ্যামের সাথে আছে এজন্য ধন্যবাদ, আর সবাই এইভাবেই ঘটনাগুলো পাঠাতে থাকে। আশা করি আগামী দিনগুলোতেও ইনশাল্লাহ অনেক ভালো ভূতের ফ্যাম হবে। আর রেকর্ড ফাইলের ক্ষেত্রে বলবো যে আপনারা যখন রেকর্ড করবেন রুমের একটু নীরব জায়গায় যে যদি আপনারা ঘটনাটা রেকর্ড করেন, এটা আমার জন্য অনেক সুবিধা হয় যে প্রস্তুত করার জন্য অনেক সুবিধা হয় যে ফাইলটা কাটতে বা তৈরি করতে অনেক সুবিধা হবে, তা ওইটা একটু চেষ্টা করেন যে ভালোভাবে যেন আপনারা রেকর্ড করার টাইমটা একটু নীরব জায়গায় যে রেকর্ড করাটা খুব জরুরি।
মাথা চুল ছিড়তে
হবে না। সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, সবাইকে ঈদ মোবারক। আবারও সবাই সুস্থ থাকেন এবং সুস্থভাবে দেশ থেকে মানে গ্রাম থেকে ফিরে আসেন, এটাই আশা করি আর কি।
ওকে মাসুম, অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের যে নাম্বার, যে অ্যাড্রেসটিতে আপনাদের ঘটনা পাঠাতে হবে, আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIOFORTI.FM। এবং এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি এখানে এসে নিজে উপস্থিত থেকে ঘটনাটি সবার সাথে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা পড়ে শোনাই, সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ঘটনাটি রেকর্ড করে ফেলুন, যেভাবে মাসুম বলেছে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা রেকর্ডটি করুন এবং তারপরে আমাদের কাছে পাঠিয়ে দিন। তবে বেশি ভয় পাবেন না, মানে এরকম ফাইল খুব কমই হয় যেটা খুব বেশি রকমের ঝামেলাপূর্ণ হয়, তাই না? সো আমরা সেটাই চাইবো। আর মাসুমের কথা সূত্র ধরে আমিও বলতে চাই যে আপনারা সবাই দেশের বাড়িতে রয়েছেন, যারা দেশ থেকে আবারও ঢাকায় ফিরবেন তাদেরকে বলবো যে আপনাদের যাত্রা নিরাপদ হোক, আপনারা নিরাপদে ঢাকায় ফিরে আসুন এবং প্রিয়জনের সাথে অনেক মজা করুন এই ঈদে। আমরা বছরে মাত্র দুইবার এরকম সময় পাই, কেউ কেউ হয়তো এক ঈদে যাওয়ার সময় পাই। আর আমার কাজটা অবশ্যই কেউ করতে ভুলবেন না, এখনো সময় আছে হাতে কিছু। যারা আত্মীয় স্বজনের সাথে রয়েছেন তারা আপনাদের এলাকায় জেনে নিন যে এরকম ধরনের কোনো ঘটনা আছে কিনা, যেটা আপনারা আপনারা পরবর্তীতে ভূত এফএমের সমস্ত লিসনারদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের অনেক 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 ভালো একটা ঈদের মানে কি বল, ভালো একটা ঈদ যাক সেই কামনা করি, এবং আপনাদেরকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে এই ঈদ এপিসোড, ঈদের স্পেশাল এপিসোডটি এখানে শেষ করছি। আগামীতে আবারও কথা হবে, আগামী সপ্তাহে নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.